exclusively on FusionBD.com.
Yes, the night comes alive with Gramophone. Shunchen Shopshomoy Radio Phuket FM. আমি রাস্তারাজির সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা এবং শুরু করছি ফুটবল। আশা করছি আজকে একটা ভালো এপিসোড দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে কিছু ঘটনা তো রয়েছে এবং চেষ্টা করব যে আপনাদেরকে পুরো সময়টা ভালো কিছু ঘটনা উপহার দিতে। জানি না কতটুকু পারব। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ভূত এফএম এ যত ভালো ঘটনা, আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, আমার সবচেয়ে বেশি ভয়ের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ভূত এফএম কে ভালো করা যায় কিভাবে, আরো বেশি ভালো করা যায় কিভাবে। সেটা একটাই উপায়, আর সেই উপায়টা হচ্ছে যে আপনাদের কাছ থেকে ভালো ভালো ঘটনা পাওয়া। এবং সেই জন্যই বলবো, যারা লিখছেন না অনেকদিন ধরে বা যাদের ঘটনা সিলেক্টেড হয়নি, তারা আবার লিখুন, আবার ঘটনা পাঠান। আপনার একটা ঘটনা সিলেক্ট না হলে একটা ঘটনা পাঠালে সেটা হয়তো সিলেক্ট হয়ে যেতেও পারে। সো আমি চাইবো যে বেশি বেশি করে ঘটনা আপনাদের কাছ থেকে, এবং আপনি এসে হোক, আপনি আপনার ঘটনার আমি পড়ে শোনাবো এরকম ব্যাপারে হোক, আপনি আপনার ঘটনা পাঠান এবং আপনার চারপাশের মানুষের কাছ থেকে শুনুন, ঘটনা সংগ্রহ করুন এবং আমাদের কাছে পাঠিয়ে দিন। এটা শুধুমাত্র ভূত এফএম এর প্রতি যে আপনাদের ভালোবাসা, সেই ভালোবাসা থেকে আমাদের দাবি। এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে এটা অক্টোবর মাস, এবং অক্টোবর মাসের শেষ যে দিন অর্থাৎ 31 অক্টোবর, সেদিন হচ্ছে হ্যালোইন, রাইট? তো হ্যালোইনের জন্য আমরা চাই আপনাদের কাছ থেকে স্পেশাল কিছু ঘটনা, খুবই স্পেশাল হতে হবে এবং রক্তহীন করা সেই সমস্ত ঘটনা আপনারাই পারেন পাঠাতে। এবং আমি জানি যে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান সব ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো আমরা এখনো অনেকেই জানি না। এখন জানি দিই কি হবে এই হ্যালোইনে। এই হ্যালোইনে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এবার চেষ্টা করছি আপনাদেরকে একটা চমচমাট মানে এপিসোড উপহার দিতে, এবং বছর সেরা সব ঘটনা, পুরনো নয়, নতুন সব ঘটনা, বছর সেরা নতুন ঘটনা যেগুলো, সেই ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে। এবং সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি আরো অনেকদিন ধরে, পুরো মাসটা জুড়ে আমরা কাজ করছি এই একটি দিনের জন্য। এবং সেই জায়গাতে আপনাদেরও সহযোগিতা চাই, এবং আপনাদের কাছ থেকে, এটা আমার দাবি, এবং আমি 8 বছর ধরে আপনার সঙ্গে আছি, এবং এই দীর্ঘ 8 বছরে আপনাদের প্রতি যে মানে আপনাদের আপনাদের সাথে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কের দাবি যে চমৎকার কিছু ঘটনা আপনাদের কাছ থেকে চাই। এবং কি হবে 31 অক্টোবর, 31 অক্টোবর আমরা বনানী 11 নম্বর, আপনারা সবাই চিনেন ঢাকার বনানী 11 নম্বর, আমরা সবাই চিনি, এবং সেখানে রয়েছে বার্গার কিং। যে বার্গার কিং এ আমরা 11টা থেকে লাইভ শো করব, তার আগে থেকে থাকবো, কিন্তু 11টা থেকে আমরা লাইভে যাব। এবং 11টা থেকে লাইভে গেলে যেটা হবে সেটা হচ্ছে বার্গার কিং আসলে আপনারা দেখতে পারবেন যে লাইভ কিভাবে ভূত এফএম হচ্ছে, এবং কারা আসছেন, যে সমস্ত অতিথিরা যারা আসছেন তাদেরকে দেখতে পাবেন, এবং যারা মানে আমরা যে ওখানে থাকবো সেটাও আপনারা দেখতে পারবেন। তো ইটস ভেরি ইজি আমাদের সাথে দেখা করার এবং আমাদের কাছে আসার। সো লাইভ ভূত এফএম এর এক্সপিরিয়েন্স যারা পাননি বা এখনো পর্যন্ত যারা আসেন বা যারা এসেছেন তাদেরকে ইনভাইট করব, সেদিন দাওয়াত থাকলো আপনাদের সবার, এবং আশা করছি যে আপনারা সবাই আসবেন, এই আহ্বান জানাবো। এবং এটা কার জন্য আসবেন? ভূত এফএম এর জন্য আসবেন, আমার জন্য বা মাসুম ভাইয়ের জন্য না, ভূত এফএম এর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে আসবেন আশা করি। এবং সবাই মিলে খুব জমজমাট একটা ভূত এফএম আমরা সেদিন করতে চাই, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা আজকে যে এপিসোডটা, সেই এপিসোডটাও শুরু করতে হবে, অনেক কথা হয়ে গেল তার আগে, তো সেই এপিসোডটা শুরু করতে চাই। শুরুতে জানিয়ে দিয়ে আমাদেরকে কিভাবে কমিউনিকেট করবেন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে, এই যে ঘটনা পাঠাবেন বললাম, এই ঘটনাগুলো পাঠাবেন কোথায়, এই ঘটনাগুলো পাঠাতে হবে আমাদের ইমেইলে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আর সেই সাথে আমাদের ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে আমাদের ইনফরমেশন আছে আমাদের 31 অক্টোবরের অ্যাক্টিভিটি সম্পর্কে। এবং 31 অক্টোবরে আমরা চাইব যে ভূত এফএমের যে সমস্ত ফ্যান ক্লাব বা হরর ক্লাবের যে ফ্যান ক্লাব আছে সেগুলো খুব অ্যাক্টিভ থাকতে, এবং সব জায়গা থেকে আমরা রেসপন্স চাই, পুরো বাংলাদেশ থেকে আমরা রেসপন্স চাই। আমরা চাই, চেষ্টা করব আমরা আপনাদের সাথে কথা বলার এবং আপনাদের কাছ থেকে প্রচুর ঘটনা পাওয়ার প্রত্যাশা রাখি। আর এছাড়াও www.facebook.com/realwebfoodie এখানেও আমাদের এসে আপনি লিখতে পারেন, আপনার কমেন্ট করতে পারেন কমেন্ট সেকশনে গিয়ে, কেমন লাগছে আজকের এপিসোডটি, কি অবস্থা। এবং আমাদের যে ভূত এফএম যে পেজটা অর্থাৎ www.facebook.com/bhootfm.brazil এইখানে এসে আপনারা অবশ্যই কনফার্ম করবেন কারা কারা আসতে চান বা লাইভ আমাদের সাথে দেখা করতে চান, তারা আমরা জানতে পারবো বা বুঝতে পারবো যে আপনারা আসছেন। তো আমরা আজকের এপিসোডটি শুরু করতে চাই, এবং আজকের এপিসোডটি শুরুতেই শুরু করব একটা ইমেল দিয়ে। ওকে, সো আমার কাছে একটা ইমেল আছে, সেই ইমেলটা আমি পড়ছি, যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম মারুফ, আমি জানি আপনি ভালো আছেন। আমার বাড়ি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদে। মানুষের জীবনে অনেক কিছুই ঘটে যায় যা কখনো সে আশা করে না। আমার সাথেও তেমনি একটি জিনিস ঘটে গেছে। ঘটনা বিশ্বাস করা না করা এটা আপনাদের ব্যাপার, আসলে যার সাথে ঘটে সেই বোঝে। যতটা সম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করলাম। আমার বয়স 17 বছর, ক্রিকেট খেলতে খুব ভালোবাসি এবং খুব ভালো ক্রিকেট খেলি, তাই আমাকে অনেক দূর থেকে খেলতে ডাকে। এমনি একদিন আমাকে আমার এক বন্ধু বহরমপুর থেকে খেলতে ডাকে, আমার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে। খেলা শেষ হতে 6টা বেজে যায়, অনেক দূরের রাস্তা, তাই আমাকে থেকে যেতে বলে, কিন্তু আমি রাজি হই না, বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সময়টা ছিল 4টা, শীতের রাত হওয়ার জন্য তেমন কেউ বসে ছিল না, কিছুক্ষণ পরপর যেসব যাত্রী ছিল তারাও নেমে যায়, বাসে শুধু আমি। রাত তখন 10টা, বাসের কন্ডাক্টর আমায় বলে তোমার স্টপেজ চলে এসেছে। বাস থেকে নামার পরে আমি বুঝতে পারি যে আমি ভুল জায়গায় চলে এসেছি, আমি জায়গাটা চিনতে পারি না। এমন অবস্থায় দেখি আমার ফোনে নেটওয়ার্ক নেই। অনেক কিছু ভাবার পরে আমি হাঁটতে শুরু করি। কিছুক্ষণ পর আমি দেখি যে দূরে একটা লরি আসছে। আমি লরিটির কাছে যাই, সাহায্য পাওয়ার আশায় হাত তুলব, এমন সময় হঠাৎ একটি বৃদ্ধ কোথা থেকে এসে লরির সামনে চলে যায় আর লরি তাকে পিষে দিয়ে চলে যায়। আমি তাড়াতাড়ি সেই বৃদ্ধের কাছে যাই, কিন্তু গিয়ে দেখি সেখানে কিছুই নেই, এক ফোঁটা রক্তও নেই। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, আমি যা দেখছিলাম সেটা কি। আমি তাড়াতাড়ি সেখানে দৌড়ে পালিয়ে যাই। এমন সময় সামনে একটি বাড়ি দেখতে পাই। আমি ভাবলাম যে আজ রাতে সেই বাড়িতে গিয়ে সাহায্য চাইব থাকার জন্য। বাড়ি গিয়ে ডাকতেই যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে সেই বৃদ্ধ লোকটি দরজা খুলে আমাকে ডেকে বিকটভাবে হাসছে। এই হাসি আমি আগে কখনো শুনিনি। আমি কোনো রকমে নিজেকে সামলে নিয়ে দৌড় দিলাম। দৌড়ানোর সময় আমি শুনতে পাই পেছন থেকে কেউ বলছে, পালিয়ে যাবি কোথায়। হঠাৎ সামনে দেখি সেই বৃদ্ধ লোকটি আমার থেকে 20 হাত দূরে দাঁড়িয়ে, তার চোখগুলো আগুনের মতো জ্বলছে। আমি আর নিতে পারছি না, সেখানেই সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন সকাল হয়ে গেছে, কিন্তু আমি আরো অবাক হয়ে যাই। আমি দেখি যে আমি সেই খেলার মাঠে শুয়ে আছি। এটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারছিলাম না। আমি সেখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসি, মা বাবাকে কিছু বলি না। যাই হোক, ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু আমার জন্য আরো খারাপ কিছু যে অপেক্ষা করছিল তা আমি বুঝতে পারিনি। সেই দিন রাতে আমি ঘুমিয়ে আছি, স্বপ্নে দেখি সেই বৃদ্ধ লোকটি কিছু একটা খাচ্ছে। ভালো করে দেখি সেটি আমার লাশ। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়, চোখ খুলতেই আমি যেটা দেখি সেরকম দৃশ্য পৃথিবীতে আর কেউ যেন কখনো না দেখে সেটাই আমি চাই। আমি চোখ খুলতেই দেখি আমার ঠিক ওপরে, এক হাত ওপরে সেই বৃদ্ধ লোকটি বাতাসে ভাসছে, তার মুখে রক্ত লেগে আছে। আমি আর নিতে পারছিলাম না, একটা জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। সকালে চোখ খুলতেই দেখি পাশে মা বাবা বসে আছে। তারপরে আমি তাদের সব খুলে বলি। তারা সেই দিন আমাকে একজন বড় হুজুরের কাছে নিয়ে যান। হুজুর আমাকে দেখেই বলে দেন, এই জিনিস কোথা থেকে জোটালি? তারপর খুব খারাপ ছায়ার প্রভাব পড়েছে। তিনি আমাকে একটি তাবিজ দেন আর আমার বাড়ি বন্ধ করে দেন। তারপর থেকে আমি তেমন কিছু আর দেখিনি, কিন্তু এখনো আমি মাঝে মাঝে স্বপ্নে সেই বৃদ্ধকে দেখতে পাই। এই ছিল আমার জীবনের সত্য ঘটনা। আমি শুনলাম, আমরা ঘটনাটা শুনলাম এবং এই ঘটনাটা খুবই অদ্ভুত একটা ঘটনা। এবং আমরা অনেক সময় শুনি যে রাস্তাঘাটে বাস ট্রাক চলার সময় সামনে হঠাৎ করে কোনো একটা পথচারী চলে আসে এবং তার ওপর দিয়ে যখন বাস বা ট্রাক যখন চলে যায় তখন পেছন ফিরে এসে দেখা যায় যে কিছুই ছিল না। এরকম তো আমরা অহরহ শুনি, কিন্তু এইখানে ব্যাপারটা একটু অন্যরকম ঘটেছে যে সেই বৃদ্ধ তার পেছন ছাড়বে, তাকে ভয় তো দেখিয়েছেই, স্বপ্নে তার লাশ খেয়েছে এবং যখন চোখ খোলে তখন তাকে দেখতে পেয়েছে। আপনি চিন্তা করে দেখুন যে এইরকম কোন একটা বৃদ্ধের সাথে যদি আপনার হঠাৎ করে দেখা হয়ে যায় এবং সে যদি আপনাকে ঘুমে জাগরণে সব সময় আপনাকে তাড়া করে ফেলে, আপনার বাসায় আপনি শুয়ে আছেন, আপনার কয়েক হাত ওপরে সে শূন্যে ভাসছে, আপনি ঘুমানোর জন্য চোখ বুঝেছেন, স্বপ্নে সে আসছে, আপনারই লাশ খাচ্ছে, তাহলে ব্যাপারটা আপনার কাছে কেমন লাগবে? আমি বিশ্বাস করি যে এরকম ঘটনা আপনাদের কাছে আরো আছে। আমরা সেই সমস্ত ঘটনা আপনাদের কাছ থেকে চাই। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম এদের রেডিও ফুর্তি ডট এফ এম, উইচ ইজ BHWTFM এদের ওয়েট RATIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনা, আমরা পড়ে শোনাব ইনশাল্লাহ। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে যাব এবং আপনার কাছ থেকে প্রথমেই আপনার নাম জানতে চাইব। আপনার মাইক্রোফোনের কাছে আসতে হবে, আপনার কাছ থেকে আপনার নাম জানতে চাইব এবং কোথা থেকে এসছেন সেটা জানতে চাইব এবং তারপরে আপনার ঘটনায় যাব। আপনার নামটা প্রথমে বলবেন, তারপর আপনি কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনা শুনবেন।
আমার নাম মোহাম্মদ রিফাত ইসলাম। আমি কিশোরগঞ্জ থেকে আসছি, আমাদের নিকলি উপজেলা সাতিরচর গ্রাম থেকে।
কিশোরগঞ্জ থেকে আপনি আসছেন? প্রথমে আপনাকে কিশোরগঞ্জ থেকে এতদূর আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এতটা পথ পাড়ি দিয়ে এসেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেক সময় ঢাকাতেও অনেকে হয়তো আসতে পারেন না, বাট আপনি কিশোরগঞ্জ থেকে চলে এসেছেন, থ্যাংক ইউ। আমরা চলে যাই ঘটনায়। জি, আপনার ঘটনাটা বলেন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি ভালো আছেন?
জি, আপনার ঘটনা বলেন। আমি ভালো আছি ভাই, ওয়ালাইকুম
আসসালাম। আমাদের গ্রামে প্রায় 150 বছর আগে একটি পুকুর আছে।
আচ্ছা,
ঠিক আছে, যা আমরা অনেকের কাছ থেকে শুনেছি।
জি,
তারপর আমরা আজ থেকে 12-13 বছর আগে আমাদের গ্রামে বিসিআর একটি জিনিস আসছিল, যেটা আমাদের গ্রামে আনতো, যেটা আমরা আবার 3-4-5 টাকা দিয়ে আমরা সিডি দেখতাম, ঠিক আছে। পরে হঠাৎ করে একদিন আমার সাথে আরো 2 জন বন্ধু ছিল, পরে শেষ হইতে আপনার প্রায় 1-1.5 লাগছে। পরে আমরা শেষ হওয়ার পরে বাসায় ফিরছি, ফেরার পথে হঠাৎ যখন গড়ে ঢুকবো তখন হঠাৎ করে পিছনে তাকাই, দেখি কি আমাদের গাভীটি আমার পিছে দাঁড়ায় আছে।
আচ্ছা,
তখন আমার এক মামা ছিল, সে বলতেছে এখন তো বর্ষাকাল, এখন যদি গাভীটা যদি আমরা গোসলাতে বেঁধে না রাখি তাহলে অনেক মানুষের ক্ষতি করবে।
আচ্ছা,
তখন আমরা ওটাকে ধরতে গেলাম। তো যাওয়ার পথে সে আমাদেরকে মানে সামনে যাওয়ার জন্য কোনোভাবে সুযোগ দিচ্ছে না। তখন আমরা যতবারই চেষ্টা করলাম যাওয়ার জন্য, ততবারই সে আমাদেরকে শুধু পিছনের দিকে রাখে। তো হঠাৎ করে যে পুকুরটা ছিল সেটা অনেক ভয়ানক, আমরা আগে শুনেছি। তখন সে খালি ওই দিকে চলে যাচ্ছে। তখন যাওয়ার পথে তখন আমরা আবার বিরক্ত হয়ে আবার চলে আসছি। আসার পথে যখন আবার রুমে ঢুকবো তখন দেখি কি আবার সিম সেই জায়গাতে দাঁড়ায় রয়েছে। তখন আবার গেলাম, তিনজন যখন আবার গেছে, যাওয়ার পথে আবার সে গাভীটা আবার পুকুরের দিকে চলে যাচ্ছে। তখন দুই তিনবার হয়ে গেল, পরে আবার আসছে। আসার পথে আবার আমাদের বাড়ির পাশে একটি নদী ছিল, সে নদীর পাশে একটি ঘর ছিল, সে ঘরটির সাথে একটি রাস্তা ছিল, একটি পাঁচ বছরের একটি শিশুও সে রাস্তা দিয়ে আসতে পারবে না। তো হঠাৎ করে আমরা যখন গরুর গাভীর পিছে পিছে যাচ্ছি, তখন সে গাভীটা চুপটি একটি রাস্তা দিয়ে সে কিভাবে চলে গেল। তখন যাওয়ার পথে তখন আমরা অবাক হয়ে রইলাম। তো ওই যে মামা ছিল সে বলতেছে, এত বড় গাভীটা কিভাবে, একটি বাচ্চা যাওয়া সম্ভব না, সে রাস্তা দিয়ে কিভাবে সে গেল। তখন আমরা একটু দৌড় খাড়া গেকে যেতে পারি ঘরে, তখন আমরা চলে গেলাম। তো চলে যাওয়ার পরে হঠাৎ করে আমাদের এক কাকা আসছে প্রায় 10-15 মিনিট পর। তখন সে বলতেছে, এই তোমরা এখনো ঘুমাওনি? তখন আমরা বলতেছি, না কি করে ঘুমাবো, আমাদের গাভী তো সুইটা, মানুষের বাড়িতে গাছ টাছ আছে, মানুষের ক্ষতি হবে, এই জন্য আমরা অনেক চেষ্টা করছি কিন্তু গাভীটাকে আমরা ধরতে পারি নাই। গাভী খালি বারবার পুকুরের দিকে চলে যাচ্ছে, তখন আমরা বয়ে ধরতে পারি না। তখন সে বলতেছে, তাহলে আমি দেখাই। তো আমি বললাম, কাকা ঠিক আছে। তো আমি বললাম, তিনবার হয়ে পুকুরের দিকে যাইতে চাইছিল, পরে আবার সে নদীর দিকে যে ছোট রাস্তা আছে, মানুষ আসার সম্ভব রাস্তা দিয়ে সে কিভাবে পার হয়ে গেল। তো সে হঠাৎ করে রাইট নিয়ে গেল, গিয়ে পরে আমরা বলতেছে, তোমরা কিসের পিছে দৌড়ছো, আমাদের গাভী তো এখনো রশি লাগানোই। তখন আমরা বলতেছি, কি বলো, তাহলে তুমি মিথ্যা কথা বলতেছো। পরে সে আমাদেরকে বলতেছে, তাহলে তোমরা আমার সাথে আসো। পরে গিয়ে দেখলাম কি ঠিক গাভী গোস্তাতে শুয়ে রয়েছে। তখন আমরা রুমে গিয়ে পরে আবার বলতেছে, তখন আমরা কিসের পিছে দৌড়লাম। পরে হঠাৎ করে তো সে বলতেছে, তোমরা যে দৌড়ছো তখন তোমরা জানো না, সে বিলটা তো অনেক আগে থেকে সেটা দোষী, এই জায়গাতে অনেক বাচ্চা মরছে, অনেক মহিষ, অনেক পুকুর, দিনের বেলা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ। তখন আমরা বই পেয়ে আবার কারাগে গিয়ে ঘুমাবো, তখন আমরা খুব বিয়া করে ঘুমাচ্ছিলাম। এটা মানে
কি হয় পুকুরে, কি কি হয়
এই পুকুরে? আপনার প্রায় 12টা থেকে 12:30 মানে দুপুর, ঠিক আছে, এই জায়গাতে অনেক সময় অনেক ঘটনা ঘটছে। যেমন 5-4 বছরের শিশু বাচ্চারা পানিতে পড়ে আসছে, আসার পরে অনেকে আছে কোমর এবং বুক পর্যন্ত তাদেরকে কাদা মাটি আছে ডাবায় রাখছে। তো অন্য পাশ থেকে মানুষ দেখে বলছে, এই যে শিশু দেখো পানিতে পড়ছে। এরকম ঘটনা আবার একদিন দিনের আমাদের বাড়ির পাশে একজনের মহিষ ছিল, এ পুকুরে আবার অনেক সময় গোসল টোসল করাইতো। তখন মহিষ যখন একদিন পানিতে পড়ে গেল, হঠাৎ করে মহিষের সন্ধান আর কেউ পায়নি। ঘন্টা তিনেক পর সে কিছুক্ষণ পরে সে মহিষের লাশ মানে বেশি উঠছে। তখন সে লাশের ঘাড় ছিল একদম বেঁকা ভাঙানো। আবার কিছুদিন পর আরেকটি গাভী পুকুরের মধ্যে পড়ছে, সে মিঠারায় ভাবে যখন পড়ছে আর খুঁজে কেউ পাইছে না। পরে কিছুক্ষণ পর সে গাভীর লাশ পাওয়া গেছে।
ধন্যবাদ আপনাকে, আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটা ইমেইলে চলে যাব, আমাদের কাছে আরো একটা ইমেইল আছে, যে ইমেইলটা আমরা এখন এই মুহূর্তে পড়তে চাই। তবে তার আগে দেখি আপনারা কি লিখছেন, এবং আপনাদের অনেকেই এখানে ফেসবুকে লিখছেন। আমি একটা কথা বলেছিলাম যে এই মানে 31 অক্টোবর অর্থাৎ বুধবার কিন্তু, আর বুধবারে আমরা কিন্তু 11টা থেকে শোটা শুরু করব। বুধবারে একটা স্পেশাল এপিসোড হচ্ছে, যেটা 31 অক্টোবর অর্থাৎ হ্যালোইন উপলক্ষে, এবং সেটা খুবই স্পেশাল একটা ভূত এফএম হবে, যেটা হবে বরানী 11 নম্বরে বার্গার কিংয়ে, এবং সেখানে আপনারা সবাই চলে আসবেন আমার মনে হয়। আর একটা ব্যাপার আপনাদের একটু জানিয়ে দেবে, যে ইউ নো ইটস হ্যালোইন ওয়েন দ্য স্পাইন চিলিং এক্সপিরিয়েন্স অফ হর হাউস ভিজিট রিওপেন্স, এক্সপিরিয়েন্স দিস ইয়ার্স গ্রিপিং ফিয়ার অ্যাট হন্টেড হাউস ফোর Paradise Resort of Six Season Hotel from October 25th to 31st. অ্যান্ড ভূত এফ এম যারা লিসেনার আছেন তারা এবং যারা হরর ক্লাবের মেম্বার আছেন তাদের জন্য স্পেশাল সারপ্রাইজ আছে, সো আপনারা ভিজিট করতে পারেন অবশ্যই অবশ্যই। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কমেন্ট করছেন আমাদের এখানে, আমাদের এখানে আছেন সজীব শামসু, আমাদের এখানে আছেন শামিমুল শাকিল, এস এইচ সূচক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাফি, এবং ফার্স্ট ইমেলটা তার কাছে ভালো লেগেছে তিনি জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রান্ত কুয়াশা আমাদের সঙ্গে আছেন রাজবাড়ি থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও অসিত কুমার রয় এবং তিনি বলছেন তার কমেন্ট কখনো পড়া হয় না, আমাদের সঙ্গে আছেন এম ডি শাহরিয়ার তন্ময় লিখেছেন আই লাভ ভূত এফ এম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই যাদের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন জিনের ঘটনা শুনতে চান, ওকে আমাদের সঙ্গে সেকেন্ড স্টোরিটা ভালো লাগলো তাই লিখেছেন হচ্ছে সাব্বির হোসাইন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বগুড়া থেকে মিরাজ খান, এছাড়া আমাদের সঙ্গে আছেন তায়েফ সোহাগ সহ আরো অনেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও তাহসিন হাসান তুষার মুসলিমউদ্দিন আশিকুর শাফিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এম ডি নূর উদ্দিন সর্দার, এছাড়াও আমাদের সঙ্গে আছেন সোহান রহমান, এছাড়াও আছেন আমাদের সঙ্গে স্যার রাজু, এছাড়াও আছেন ইমন খান হৃদয়, আছেন আমাদের সঙ্গে রউফ ইসলাম সহ আরো অনেকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি এখন একটা চমৎকার একটা ঘটনায় এবং সেই ঘটনাটাকে ইমেল, তো যেভাবে লিখেছেন আমি সেভাবে লিখছি যে রাসেল ভাই আসসালাম আলাইকুম, আশা করি ভালো আছেন কারণ আমি জানি আপনি সবসময় ভালোর তলে, আমি আরিফ এটা তার ছদ্মনাম, এবং তিনি বলছেন যে পেশাগত কারণে আমার নাম আমি প্রকাশ করছি না, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত জামতুল গ্রাম থেকে লিখছি। ভূত এফএমের আমি একজন একনিষ্ঠ শ্রোতা, মোবাইল অ্যাপ দিয়ে প্রতি শুক্রবার নিয়মিত রাত জেগে ভূত এফ এম শুনতে পারি না, তবে মাঝে মাঝেই ভূত এফ এম তিনি শোনেন যেভাবেই হোক না কেন, এবং ভূত এফ এম শুরু থেকে নিয়ে গত সপ্তাহ পর্যন্ত প্রতিটি এপিসোডই আমি শুনেছি, প্রশংসা না করে পারছি না। আমার মনে হয় শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে কোনো রেডিওতে এরকম ভালো ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান প্রচার করা হয় না। আমি জীবনে আমার সাথে ঘটে যাওয়া তিনটি ঘটনার মধ্যে প্রথমটি আজ শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। গত 1996 সালের একটি ঘটনা, তখন ছিল শীতকাল, আমি ও আমার দুই বন্ধু রাশেদ এবং রুবেল দুটোই ছদ্মনাম, তিনজন মিলে সিদ্ধান্ত নেই যে পরের দিন আমাদের গ্রাম থেকে তিন গ্রাম দূরে দৌলতপুরে রাতে যাত্রাপালা দেখতে যাব। সিদ্ধান্ত হয় রাত 8:30 মধ্যে খেয়ে দিয়ে যার যার বাড়িতে কাচারি ঘরে শুয়ে পড়ব, এবং রাত 9:30 সময় মজনুর দোকানের সামনে গিয়ে এক হব এবং সেখান থেকে যাত্রা শুরু করব। সিদ্ধান্ত মোতাবেক পরের দিন রাত্রি 9:30 মধ্যে আমি মজনুর দোকানের সামনে যাই এবং দেখতে পাই রুবেল দোকানের সামনে বাঁশের মাচানে বসে আছে, এবং ওকে জিজ্ঞাসা করলাম রাশেদ আসে নাই, ও ঘাড় নেড়ে বলল না। মজনুর দোকান বন্ধ, শীতের রাত, তাই হয়তো দোকান তাড়াতাড়ি বন্ধ করে মজনু বাড়িতে চলে গেছে। একটু পর রাশেদ আসলো, আমরা তিনজন মিলে পায়ে হেঁটে রওনা দিই কারণ আমরা যে পথে যাব সে পথে ভ্যান রিক্সা অন্য কোন যানবাহন যাওয়ার কোন উপায় নেই, অন্য রাস্তা দিয়ে ভ্যান রিক্সা যাওয়া যেত কিন্তু সেটা ছিল অনেক দূরের পথ এবং তখন এখনকার মতো এত ভ্যান রিক্সা বা সিএনজি ছিল না। প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই, যথারীতি টিকিট কেটে রাত 11:00 যাত্রা দেখা শুরু করি। বলে রাখছি যে ইতোপূর্বে আমরা তিনজনের কেউ কোনদিন যাত্রা দেখেনি, প্রায় 1.5 ঘন্টার মতো হবে যাত্রা দেখার পর আমাদের তিনজনেরই যাত্রা পালাটি ভালো লাগছিল না, তাই আমরা সিদ্ধান্ত নেই বাড়ি ফিরে যাব, যে কথা সেই কাজ। তখন প্রায় রাত্রি 12:50 হবে, আমরা পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, চীনা রাস্তা দিয়ে নিজের গ্রামের দিকে আসছিলাম, রাত্রি ছিল কুয়াশায় ঢাকা, হাঁটতে হাঁটতে কান্দাপাড়া নামে একটি গ্রামে আসি, সেখানে রাস্তার পাশে একটি কালী মন্দির ছিল, হঠাৎ মন্দিরটির দিকে চোখ পড়তেই দেখি দুইটি বড় সাপ মন্দিরের বাইরে ফণা তুলে আমাদের দিকে তাকিয়ে আছে। রাশেদ সাপ দুটিকে দেখেই মারার জন্য লাঠি খুঁজতে লাগলো এবং সাথে আমরাও লাঠি নিই, কিন্তু আশেপাশে তেমন কোনো শক্ত লাঠি পায়নি। তাই রাশেদ রেগে গিয়ে সাপ দুটির দিকে কিছু একটা ঢিল দিয়ে ছুড়ে মারে। হঠাৎ সাপ দুটি চোখের পলকে হারিয়ে যায়। আশেপাশে ভালো করে দেখেও খুঁজে পাওয়া যায় না। দেরি করে আমরা আবার বাড়ির দিকে হাঁটতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পর রাস্তার পাশে একটি আম গাছের ডাল দেখতে পাই। লেজ দিয়ে ডালে পেঁচিয়ে ধরে মাথার নিচে দিক দিয়ে সেখানে শত শত সাপ ঝুলে আছে। আমরা ভয়ে এক পা সামনে না গিয়ে পেছনে ফিরতে শুরু করি। তখন আমরা বুঝতে পারি এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা অন্য কিছু। পিছনে ফিরতে শুরু করতেই দেখতে পাই রাস্তার মাঝখানে দুটি সাপ ফণা তুলে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে আমরা রাস্তার পাশের জমির ওপর দিয়ে বাড়ির দিকে দৌড় দেই। কিছুক্ষণ দৌড়ানোর পর দেখতে পাই আমরা যে রাস্তায় ছিলাম সেই রাস্তাতেই, সেই আম গাছের নিচেই। আমরা আবার দৌড় দিতে দেখি সেই একই রাস্তার মাঝখানে দুটি সাপ ফণা তুলে আছে। আবার সেখান থেকে দৌড় এবং সেখান থেকে দৌড় দেওয়ার পরে তিনি পালানোর চেষ্টা করতেই দেখি যে আমরা আম গাছের নিচে। এভাবে সারা রাত কতবার দৌড়েছি জানি না। যখন জ্ঞান হারিয়ে ফেলি তখনও বুঝতে পারিনি কিভাবে হল। জ্ঞান ফিরতেই দেখি চড়াভূমির মাঝে মাটির ওপর পড়ে আছি। তখন সকাল হয়ে গেছে, শীতের সকাল, তাই আশেপাশে কোনো মানুষজনকে পাচ্ছিলাম না। কোন রকমে উঠে দাঁড়াই, হাঁটতে পারছিলাম না, পা কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। রাশেদ ও রুবেলের কথা মনে পড়তেই ওদের খোঁজ করতে শুরু করি। দেখি অন্য একটি জমির মধ্যে ওরা অজ্ঞান হয়ে পড়ে আছে। অনেক ডাকাডাকি করার পরেও রাশেদের জ্ঞান ফেরে। দুজন মিলে রুবেলের খোঁজ করি, কিন্তু রুবেলকে খুঁজে না পেয়ে ভয়ে আতঙ্কে খোড়াতে খোড়াতে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে আসার পর মা বাবার নানান প্রশ্নের সম্মুখীন হই। রুবেল নেই, এই ভয়ে গত রাতের কথা কিছু বলছিলাম না। গোসল করে খেয়ে ঘুমোতে যাই, কিন্তু রুবেলের চিন্তায় ঘুম আসছিল না। তাই দেরি না করে রাশেদের বাড়ি যাই এবং রাশেদকে সঙ্গে নিয়ে রুবেলের বাড়ি গিয়ে দেখি রুবেল বারান্দায় বসে ভাপা পিঠা খাচ্ছে। আমাদেরকে দেখে রুবেল স্বাভাবিকভাবে বলল, আয় পিঠা খা। ওকে দেখে আমরা স্বস্তি পাই। রুবেলকে আমরা জিজ্ঞাসা করলাম, তুই কখন ফিরলি, আমাদের তো বলবি। রুবেল আমাদের কথা শুনে বলল, তোরা কি বলছিস, আমি কোথায় গিয়েছি, ফাজলামি করিস না। ওরা ওর কথা শুনে আমি বললাম, ফাজলামি রাখ, কাল তো আমরা নতুন জীবন পেয়েছি। রুবেল আমাদের দিকে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এসে বলল, তোরা কি যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করেছিলি, তোকে তোর এমন দেখাচ্ছে কেন। ওর কথা শুনে আমার খুব রাগ হয়। আমি বললাম, গত রাতে দৌড়াতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিস, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস, এত ভয়ানক ঘটনা ঘটার পরেও ফাজলামি করছিস। রুবেল বলল, গত রাতে আমি যাত্রা দেখতে যাব কেন। রুবেল কসম করে বলল, আমি যাত্রা দেখতে যাইনি, গতকাল দুপুরে আমি তাঁত ফ্যাক্টরিতে তাঁতের কাজ করার সময় পায়ের ওপরে পেনিয়াম অর্থাৎ লোহার যন্ত্র বিশেষ কোন একটা কিছু পড়ে আঘাত পাই। আমি তো কাল ঠিক মতো হাঁটতেই পারছিলাম না, সারাদিন শুয়েছিলাম। সন্দেহ নিরসনের জন্য ওর মাকে জিজ্ঞাসা করলাম, আন্টি গত রাতে রুবেল কোথায় গিয়েছিল। ওর মা বলল, কেন, ও তো বাড়িতেই ছিল, ওর পায়ে পেনিয়াম পড়ে আঘাত পেয়েছে। অনেক রাত পর্যন্ত আমরা সবাই মিলে পিঠা খেয়েছি। আন্টির কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। তাহলে সেদিন রাতে কে আমাদের সাথে যাত্রা দেখতে গিয়েছিল? হঠাৎ মনে হল সেদিন রাতে রুবেলের আচরণের কথা। এবং যখন মজনুর দোকানের সামনে বাঁশের মাচানে বসছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম রাশেদ আসে নাই, ও ঘাড় নেড়ে বলেছিল না। তখনকার রুবেলের এই আচরণটি ছিল সন্দেহজনক, কিন্তু তখন বুঝতে বা কল্পনা করতে পারিনি। যাত্রা দেখতে যাবার সময় রুবেল আমাদের সঙ্গে তেমন কথা বলেনি, ও ছিল প্রায় চুপচাপ। কিন্তু রুবেল এমন ছেলে নয়, ও প্রায় সব সময় কথা বলে। আমার মনে প্রশ্ন জাগে, সেদিন কি রুবেলের ছদ্মবেশে আমাদের কেউ আসন্ন বিপদ থেকে সেভ করেছে এবং সে কারণে সে আমাদের সঙ্গে গিয়েছিল? সেদিন রাত থেকে আমাদের দুজনের প্রচণ্ড জ্বর আসে। আমি আট দিন জ্বরে ফোকার পর সুস্থ হই। রাশেদও প্রায় আট দিন পর সুস্থ হয়, কিন্তু রুবেল ছিল স্বাভাবিক। সেদিনের কথা মনে হলে আমরা এখনো ভয়ে আঁতকে উঠি। সেদিনের ঘটনার কোনো ব্যাখ্যা আমাদের কাছে জানা নেই। আমরা কি ফোর্থ ডাইমেনশনে হারিয়ে গিয়েছিলাম? কে বা কারা আমাদের ছিল তারা, এই ছিল আমার ঘটনা। আরো দুটি ঘটনা আছে স্টুডিওতে শেয়ার করার ইচ্ছে রইল, স্টুডিওতে আসতে না পারলে ইমেল করে পাঠাবো আশা রাখছি। এরপর তিনি তার নাম শেয়ার করেছেন, যেটা তিনি শেয়ার করতে নিষেধ করেছেন, সুতরাং আমি শেয়ার করলাম না। এবং আপনি যদি স্টুডিওতে আসতে চান, আপনি অনেক দূর থেকে আসবেন এবং সেই সহযোগিতা বা সাহায্য মানে সেই কথাটা যে আপনি বলেছেন যে আপনি আসবেন, সেই জন্যই আমরা অনেক খুশি এবং আশা করছি যে আপনার সাথে পরবর্তীতে কোনো একদিন দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে শুনে আসবো একটা অডিও ক্লিপ, তারপরে আবারও ফিরে আসব এবং সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড ফর ইওর ফুর্তি রেড এফএম অ্যান্ড ডু ফুর্তি।
চলছে ফোন অনলাইন গেমস এর সুপার কিং, ঘরে বসেই হচ্ছে শপিং, লাইফ এখন সুপার স্পিডে, নেই টেনশন আর।
এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণ ফোনে সাত দিনের মেয়াদে 4GB ইন্টারনেট মাত্র 179 টাকায়। রিচার্জ অথবা ডায়াল করুন *121*3084#, বিস্তারিত grameenphone.com।
সময় করে কল দিও প্লিজ,
দেখি এত লম্বা পথ, কাজের চাপও অনেক।
তাই বলে 5টা মিনিট বের করা যাবে না?
যায় তো, কিন্তু মোবাইলের চার্জ সহজে শেষ হয়ে যায়।
এসব বাহানা এখন আর চলবে না, কল দিতেই হবে।
ট্রেন ছেড়ে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করব।
প্রিয় মানুষগুলোর কাছে থাকার এমন আবদারগুলো এবার আর চার্জের কারণে আটকে থাকবে না। গ্রামীণ ফোন এবং মাইক্রোম্যাক্স নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে 5000mAh ব্যাটারির 4G এনেবলড মাইক্রোম্যাক্স B5 Pro স্মার্টফোন। এবার এক নম্বর নেটওয়ার্কে ছুটে চলুন ফুল চার্জে, বিস্তারিত grameenphone.com।
দোস্ত, আকাশে কি খুঁজিস?
স্পেস খুঁজি রে মামা।
স্পেস আকাশে?
ইয়েস, ভাবতেছি ওর বাসার ছাদের উপরে আকাশটা নিয়ে নিব।
কি বলিস, আকাশ নিয়ে কি হবে?
মাইয়া রে, পাত্তা তো দিল না অপরাধীটা, এবার ওর আমাকে আকাশেই খুঁজতে হবে। আমি স্টার হতে চলেছি।
কিন্তু কেমনে?
রেডিও 4P ইয়াং স্টার অফ দ্য মান্থ সিজন 3। টু সাবমিট ইয়োর রেকর্ডেড সংস লগ অন টু www.rtistudio.fm, দ্যাট ইজ 4Pstudio.fm, অর সেন্ড ইট টু রেডিও 4P ইয়াং স্টার @gmail.com। ডু 4P।
YouTube unlimited gun, live chat cholche fun, online games are super king, ghare boshei hocche shopping, life ekhon super speed e, nei tension ar।
এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণ ফোনে সাত দিনের মেয়াদে 4GB ইন্টারনেট মাত্র 179 টাকায়। রিচার্জ অথবা ডায়াল করুন *121*3084#, বিস্তারিত grameenphone.com।
Face it, radio money furti, radio furti,
Boot FM, the night comes alive with Grameenphone.
আসসালামু আলাইকুম রাসেফ ভাই, আমি তুহিন, মরাল ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আমি ভৌতিক ভাবে একজন নিয়মিত শ্রোতা বলতে পারি রাসেফ ভাই, সেই ক্লাস 10 থেকে নিয়ে এখন পর্যন্ত। এখন আমি অনার্স ফাইনাল ইয়ারে, এখন পর্যন্ত আমার মতে আমি একটা এপিসোড মিস করিনি, হয়ে যেতে পারে তো একটা আর কি মিস হতে পারে। তো যাই হোক, আমি আজকে আসলে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটি অন্যতম একটা ঘটনা। এই ঘটনাটা আসলে আমি যদি একটু প্রেক্ষাপট বলি, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে একটা শ্মশান ঘাট এবং একটি নৌকাকে কেন্দ্র করে। হ্যাঁ, তো এই ঘটনাটা আসলে এর আগে আমি বাবার মুখ থেকে শুনেছিলাম অনেক আগেই। তো এবার যেহেতু পূজা ছুটিতে বাসায় এসেছি, আবার বাবাকে আবার লগ দিলাম যে গল্পটা যদি আবার আবার বলতে না পারা, তাহলে আমি হয়তো বা এটা প্রথমে শেয়ার করতে পারতাম। তো আবার আবার পুনরায় সেই ঘটনাটা আবার সুন্দর করে বললো, আমি আবার সেটা কালেক্ট করে এখন রেকর্ড করছি আর কি। তো যাই হোক, আমি প্রথমে একটু নৌকার বর্ণনাটা দিই নি। যে আমাদের নৌকাটা ছিল ময়ূরপক্ষী নৌকা, হয়তো অনেকে শুনে থাকবে যে ময়ূরপক্ষী নৌকা, যেটা ছিল 12 হাত। আর একটু প্রেক্ষাপট বলি, এই নৌকা নিয়ে আমাদের অসংখ্য ঘটনা রয়েছে যেটা অনেক ভৌতিক অদ্ভুত যেটাই বললে কেন। আর এটা যেহেতু একটা স্পেসিফিক ঘটনা শশাঙ্কে কেন্দ্র করে, তো সে এটাই শেয়ার করছি। আসলে তো ওই নৌকাটা ছিল আসলে মূলত একটি হিন্দু পরিবারের, যুদ্ধের সময় আমার দাদার কাছে বিক্রি করে চলে যায়। এবং নৌকাটা দেখতে অনেক 12 হাত লম্বা ছিল এবং দুই পাশে আসলে ময়ূরের মাথা ছিল আর কি, সুন্দর সাজানো শৌখিন নৌকার মতো আর কি, ময়ূরপক্ষী নৌকা বলে এলাকা ডাকত। তো আমার কাকা ছিলেন তখনকার সময় উল্লাপাড়া থানার সাহেব ডিলার। তো তখনকার সময় যেহেতু পাবনা জেলা মহকুমা ছিল সিরাজগঞ্জ, তো পাবনা জেলা যদি কোনো সার আসতে হতো তাহলে পাবনা জেলা শহরে যেয়ে সেখানে মানে সরকারি অনুমোদন নিয়ে আসতে হতো। যাই হোক, আমার একটা দিনে আমার কাকা হচ্ছে পাবনা যাবে, তো যাওয়ার সময় আব্বাকে বলে গেল যে তুমি রাত 10টার সময় আমাদের যে হাটের যে ঘাটটা আছে সে ঘাটে নৌকা নিয়ে থাকবা, তো আমি আমি আসবো তখন তোমাকে, যে ঘাটে নিয়ে যেহেতু নৌকা থাকবে না তখন, তো তুমি আসো আমাকে নিয়ে যাও। তো এই কথা পৌঁছে তো আব্বা তখন ডিগ্রিতে পড়ে আর কি, এইচএসসি শেষ করে ডিগ্রিতে ভর্তি হয়েছে আর কি। তো আগে বলে রাখি আমার বাবা মাদ্রাসা ছাত্র ছিলেন, আর এই মাদ্রাসাতে পড়তেন, পরবর্তীতে ডিগ্রিটা তিনি জেনারেল লাইনে করেন আর কি। যাই হোক, তো ওই দিন রাতে আব্বা পড়াশোনা শেষ করে নৌকাটা নিয়ে আস্তে আস্তে বাড়িতে বাড়িতে যাচ্ছে আর কি একে। তো আমি জানি যে তখনকার সময় গ্রাম তো এমনি শুনশান, আর এখন তো আমরা দেখি যে 8টার সময় মোটামুটি গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। তো তখনকার কথা বলছি, তখন আসলে বিদ্যুৎ পৌঁছায়নি, তো এমন অবস্থায় আসলে একা বেড়ে যাচ্ছে, তো একটু অপমান একটু ভয় লাগতেছিল আর কি। যাই হোক, তো আপনাকে বাড়িতে 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 একদম হচ্ছে হাটকোলার সামনে যে থামলো। তো আমি একটু বলে রাখি যে হাটকোলা থেকে আসলে পাশে হচ্ছে কালী মন্দির এবং কালী মন্দির পরে হচ্ছে শশানঘাট, তো হাটের সাথে আর কি, হাটের যে ঘাটটা আছে তার সাথে মোটামুটি বলা চলে। তারপর সেই হাটের যে ঘাটটা আছে সেই হাটের ঘাটটাতে লবি লবিটা কেড়ে নৌকার অপর প্রান্তে যে গলিটা ছিল সেই গলোয় বসে পড়লো। তো বসে বসে লোকটা লগিটা ছেড়ে দিয়ে আর কি কান কাছে, যাই হোক মনের ভীতি দূর করার জন্য। তো এমন সময় তখন আসলে আমন ধানের সিজন ছিল, যেহেতু বর্ষার কথা বললাম, তো বর্ষার পানিতে যেহেতু আমন ধান একটু পানির ভিতরে থাকে, তো ওই পানির ভিতরে হালকা ধানের ক্ষেত হচ্ছে হালকা কিছু একটা চাঁদের আলো দেখা যাচ্ছে যে কালো শ্যাডো একটা জাস্ট খালি করতে 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 চলে আসছে আপা থেকে নৌকার দিকে। আসলে তো যাই হোক, ওটা আসতে আসতে আসলে বোঝা যাচ্ছিল না যে আসলে ওটা কি, কিন্তু বোঝা যাচ্ছে একটা স্তূপাকার কালো কোন কিছু যেটা ওই শশানঘাটের ওখান থেকে করতে 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 নৌকার দিকে আসছে। তো এমন সময় ওটা আসতে আসতে একদম হচ্ছে আমাদের যে নৌকার যে যেটা আপাত মানে লোকে দিয়ে যে কেড়ে রেখেছিল সেখানে হচ্ছে ঠিক ওখানে এসে ঠায় দাঁড়িয়ে গেল এবং হচ্ছে আপার দিকে এক দৃষ্টিতে মানে বোঝা যাচ্ছিল আসলে কালো সেটা ছিল, বোঝা যাচ্ছিল তার দৃষ্টি মানে কেমন ছিল, কিন্তু আব্বা বুঝতেছিল যে ওটা আব্বার থেকে একটু এক দৃষ্টি তাকিয়ে আছে। এবং ওই যে পাকলা কুকুর যেমন হচ্ছে একটু কড়কড় কড়কড় সাউন্ড করে কেঁপে গেলে, ঠিক তেমনি রকম কড়কড় 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 সাউন্ড করছিল আর কি। তো যাই হোক, এমন অবস্থায় সে আসলে নড়ছে না। আসলে এমন সময় আব্বা একটু ভয় পেয়ে যায় এবং হচ্ছে একটু তোয়া কালো পড়তে থাকে, সুরা ইয়াসিন আয়াত করছে, কিন্তু ওটা আসলে মুখ করে না, ওখানে দাঁড়িয়ে থাকে স্ট্রাস হয়ে। এমন অবস্থায় আব্বা আসলে একটু মানে ঘাবড়ে যায়, আসলে তোয়া করছি কিন্তু আসলে যাচ্ছে না কেন, এটা আমার কি কোনো হার্ম করবে কিনা। আব্বার একটু ভয় ছিল যদি কোনো কারণে পানিতে পড়ে যায় তাহলে হয়তো বা খারাপ কিছু হতে পারে, এই জন্য নৌকাটা ছেড়ে দিয়ে সে হচ্ছে নৌকার যে দুই পাশে কলোই ছিল এবং আমরা যে আগে বলছি যে আমাদের ময়ূরপক্ষী যে হেলান দেওয়ার জায়গাটা ছিল সেখানে হেলান দেওয়া দুইটা ধরে দোয়া করছিল আর কি। তো এমন সময় যেহেতু বাতাসের কারণে নৌকাটা পানি থেকে ঘাট থেকে একটুখানি পানির দিকে সরে আসে, যার কারণে ওই যে জিনিসটা কালো শ্যাডো স্তূপ আকারে যেটা কথা বললাম সেটা কিছুক্ষণ পর কিছু না ভেবে আর কি নৌকার উপর উঠে পড়ে। ঠিক আছে, তো উঠে পড়ার সাথে সাথে যেহেতু আমি বললাম আগেই বলেছি যে আমাদের নৌকা 12 হাত ছিল, এই ওটার এতটাই ভার ছিল আব্বার মতে যে ওটা এতটাই ভার ছিল ওটা ওঠার সাথে সাথে অপর প্রান্তে আব্বার যে নৌকাটা ছিল সেটা 12 হাত উপরে উঠে যায় আর কি পানি থেকে। তো আব্বা প্রচন্ড ভয় পায় এবং হচ্ছে আসলে কি করবে বুঝতে পারে না। তখন তার একটা ইচ্ছা ছিল যে আমি যাতে পানিতে না পড়ে যাই, এই জন্য শক্ত করে যত সম্ভব সে হচ্ছে কলোইটা ধরেছিল। এবং হচ্ছে সে আসলে ওঠার পর সে বারবার আসতে যাচ্ছিল আব্বার দিকে, একবার করে হচ্ছে সামনে এগোতে চায় নৌকাটা ধীরে ধীরে নিচে নামে, আবার পিছায় আবার উপরে ওঠে, আবার সামনে এগোতে চায় আবার পিছিয়ে মানে আছে সামনে এগোতে যাচ্ছে না আব্বাকে ধরতে যাচ্ছে। তো যেটা বোঝা যায় আসলে আব্বার মধ্যে যেটা আব্বা বলে আর কি আমাকে, যে ওটা আসলে চাচ্ছিল যে আব্বাকে যেন পানিতে ফেলতে পারি। হ্যাঁ, তো যেহেতু তোয়াকালা পড়তেছিল হয়তো বা কাছে আসতে পারতেছিল না, চাপাকে ধরতে পারছিল না, কিন্তু ওই 12 হাত দূরে বা 8 থেকে 9 হাত দূরে থেকেই বারবার হচ্ছে আব্বাকে ধাক্কা ছিল, যেহেতু নৌকাটা উঁচু নেওয়া হচ্ছিল আর কি। যাই হোক, তো এই ছিল মোটামুটি অবস্থা। এমন অবস্থায় আসলে আব্বা অনেক ঘেমে, একদম প্রচন্ড ঘেমে যায়। তো এমন সময় আল্লাহর রহমতে দূর থেকে একটা হাঁক শোনে। হ্যাঁ, যে হাঁকটা হচ্ছে হাঁক শুনে, যাই হোক হাঁক শুনে, তো আব্বা বুঝতে পারে হ্যাঁ ওটা হয়তো বা কাকার, এবং কাকার যে সহচর যারা আছে তারা হচ্ছে আব্বাকে ডাকছে আর কি। এমন সময় এই ডাকটা শুনে ওই যে কালো শেট, যেটা জন্তু চিড়িয়ে পড়ে না কেন, যেটাই ছিল কেন, ওটা হচ্ছে স্ট্যাচু একটু দাঁড়ায় নৌকার অপর প্রান্তে। তাই সাতটা হয়তো কিছু একটা ভাবে, তো ভাবার পর সঙ্গে সঙ্গে ওই নৌকা থেকে লাফ দিয়ে সেই লোকের যে কাছে ছিল খাটে সেখানে নেমে যায়। আর ওই যে নেমে যাওয়ার কারণে সে 12 হাত উপর থেকে নৌকাটা পানি, সমুদ্র পানির উপর পড়ে। ওই পানির পড়ার কারণে যে পরিমাণ সাউন্ড হয় সেটা পরবর্তীতে আবার শোনা মতে পরে 2 গ্রাম আমাকে শোনা গিয়েছিল, এত এত সাউন্ড যেতে রাতের স্থান তো রাতে। তো ওই সাউন্ডটা শুনে আব্বার যে মানে আমার যে কাকা এবং হচ্ছে তার যে সহচর যারা ছিল তারা দৌড়ে আসে খাটের দিকে আর কি। তো এমন সময় ওই লোক মানে হচ্ছে যে কালো পিসার জায়গায় চিঠি পড়ে না কোনো কালো শ্যাডো যেটা ছিল ওই জন্তুটা মানে কড়কড় রাগে কড়কড় আরো বেশি করে কড়কড় করতেছিল, এবং হচ্ছে যেহেতু উপর থেকে আব্বা পরে নৌকার গোড়ের সাথে লেগে আব্বার মাথাটা ফেটে যায়, ফিনকি দিয়ে রক্ত পড়ে, কিন্তু বুঝতে পারেনি যেহেতু ভয়ের ভিতরে ছিল। তো এমন সময় আসলে যাওয়ার সময় যখন চায় আব্বা একদৃষ্টে তাকিয়ে আছে ওই লোকের দিকে যে ছিল আর কি। তো কিছুক্ষণ সে ভেবে আর কি বলে যে আজকে বেঁচে গেলি, এই বলেই সে আগের মতো আমনখানে আমন ধানের যে ক্ষেতটা ছিল তার ভিতর দিয়ে আস্তে আস্তে করতে 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 সেই শশুরার সাথে মিলিয়ে গেল। তো এমন সময় আব্বা এক দৃষ্টিতে ওই লোকের দিকে তাকিয়ে থাকে। তো যখন আসলে কাকা এবং হচ্ছে তার সহচর যারা ছিল তারা যখন আসে কাঠের দিকে, তখন দেখে আব্বা রক্তাক্ত অবস্থায় কোলের এক পাশে বসে শুয়ে আছে হেলান দিয়ে, এবং আব্বার মাথা দিয়ে ফিনকিতে রক্ত পড়ছে, আব্বা এক দৃষ্টিতে ওই লোকের দিকে তাকিয়ে আছে। যাই হোক, পানি সিটার দেওয়ার পর আব্বার সম্ভব ফেরে আর কি। তো এরপরে আসলে আব্বাকে বাসায় নিয়ে আসা হয়, আবার অনেকদিন জ্বর ছিল, পুরো 1 মাস মতো আব্বা অসুস্থ ছিল। তো পরের দিন আব্বার যে উস্তাদ ছিলেন যিনি আব্বাকে কোন শিক্ষা দিয়েছেন তিনি আসলেন, তিনি বললেন যে তোমার কিছু হয়নি, হয়তো বা তোমার কাছে খারাপ কিছু আর করতে পারতো, তো হালকার মধ্যে চলে গেছে। তো এই ছিল আসলে তখন আব্বার ঘটনা। তো এই ওই যাত্রা আসলে আব্বা মুহূর্তকে বলাই যে বেঁচে যায়, হয়তো যদি পানিতে পড়ে যেত অনেক খারাপ কিছু হতে পারতো আর কি। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। এছাড়া যে ময়ের পক্ষে নৌকা যে বললাম, এটা নিয়ে অসংখ্য অদ্ভুত অদ্ভুত সব ঘটনা আছে যেটা আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, যে আমার বাবার সাথেই ঘটা। তো সুযোগ পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আমার স্টুডিওতে আসার ইচ্ছা আছে, যদি হয়তো কোনো সময় হয় আসবো। ধন্যবাদ আপনাকে এবং হচ্ছে ভূত এফএম দীর্ঘজীবী হোক।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
Welcome back. The night comes alive with Gramophone. You are listening to Radio Food Theater FM. আমি রাস্তার রাশি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। একটা দারুণ ঘটনা শুনলাম আমরা, এবং আমরা চাই যে এরকম অডিও ক্লিপ আমরা আরো আপনাদের কাছ থেকে পেতে, এবং আপনারা আরো বেশি এরকম অডিও ক্লিপ পাঠান
এক্সক্লুসিভলি অন FusionBD.com.
30 অক্টোবর আমরা থাকব বনানী, ঢাকার বনানীর 11 নম্বরের বার্গার কিনে, এবং অনেকে লিখছেন যেখানে টিকিট লাগবে কিনা, রাত 11টা থেকে থাকবো। কিন্তু আমি বারবার করে মনে করিয়ে দিচ্ছি এই জন্য যে আমি চাই আপনারা আসেন, এবং আমি চাই আপনারা ভুলেও কেউ 1 ঘন্টা মিস না করে ফেলেন। হ্যালোইনের আমাদের যে এপিসোডটি সেটি শুরু হবে রাত 11টায়। অনেকে বলছেন যে টিকিট লাগবে কিনা আসতে, না আসার জন্য কোনো টিকিটের দরকার হবে না, জাস্ট চলে আসলেই হবে। এবং অনেকেই লিখছেন যে কেউ আসবেন, কেউ বলছেন যে কেউ ঢাকার বাইরে আছেন না হলে আসতেন, কেউ বলছেন কেউ দেশের বাইরে আছেন না হলে আসতেন। তো আপনাদের এই যে ভালোবাসা, এবং আমি বিশ্বাস করি যে ফুটবলের জন্য আমাদের জন্য হলেও আমরা সবাই একসঙ্গে মিলিত হতে পারবো একটা দিন। রাইট, এবং আপনারা আমাদের কথা মতো বইমেলাতে সাড়া দিয়েছিলেন, বইমেলাতে আমরা প্রচুর মানুষ পেয়েছিলাম, এবং আমরা যেখানেই গেছি, আমরা যখন ঢাকার বাইরে প্রথম এপিসোড করলাম সেখানে আপনারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন এবং এভাবেই সবসময় উৎসাহ দিয়েছিলেন, এবং আশা করছি যে এবারও তার কমতি হবে না এবং আপনাদের দিকে তাকিয়ে আছি আর কি। লাবণ্য রহমান আমাদের সঙ্গে আছেন এবং রাজশাহী দুর্গাপুর থেকে আলমগীর হোসেন মেহেদি আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জাহিদ ইসলাম উৎস, ঘটনাটা সুন্দর ছিল, অস্থির ভাই লিখছেন মুস্তাফিজুর রহমান না মুস্তাফিজুর রানা। আজকে বাংলাদেশ টিম জিতে গেছে রাইট, এবং বাংলাদেশ টিম পরপর তিনটি খেলাতে দারুণভাবে আমাদেরকে জয়ের কাছে নিয়ে গেছে, এবং বাংলাদেশ টিমকে আমরা, বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা সেজন্য কংগ্রাচুলেট করছি, এবং বাংলাদেশ ক্রিকেট টিমের সঙ্গেই সবসময় আছি, যেমন করুক না কেন যখন জয়ের মুহূর্তে যেমন আছি, মাঝে মাঝে যখন বাংলাদেশ টিমের হার্ড টাইম যায় তখনও আমরা বাংলাদেশ টিমের সাথে থাকবো, সবদিন সমান যায় না আসলে রাইট। তো শামসুল ইসলাম শাকিল আমাদের সঙ্গে আছেন, লিখেছেন যে অডিও ক্লিপটা বেটার ছিল, উইচ ইজ ট্রু, আসলে অডিও ক্লিপটা বেটার ছিল, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ লিখে দেওয়ার জন্য সেটা। অনন্য অস্পর্শী লিখেছেন ঘটনাটি সুন্দর ছিল। আর এইচ রাফি আমাদের সাথে লিখেছেন যে ফার্স্ট কমেন্ট করলেন তিনি লাইফে, এবং এটা পড়েও ফেললাম। আমাদের সঙ্গে তৌহিদ আছেন বগুড়া জেলা থেকে, সারিয়াকান্দি রাইট, নাজিব হুসাইন আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তামিম তানভি, আরো ভয় পেতে চান, আরো ভয় পেতে চাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে আরো ঘটনা আপনাদের পাঠাতে হবে এবং সেই ঘটনাগুলো ভয়ঙ্কর হতে হবে, ঘটনা পাঠায় সেই ঘটনাটা আসলে কতটা ভয়ের হবে কি হবে না এটা আপনি সবচেয়ে ভালো বুঝতে পারবেন। যদি আপনার মনে হয় যে এই ঘটনাটি আপনাকে অন্য কেউ শোনালে আপনার ভয় লাগবে, তাহলে আপনি বুঝেই ফেলবেন যে এই ঘটনাটি ভয়ের ঘটনা, এবং এই ঘটনাটি আপনি আমাদের সাথে শেয়ার করতেই পারেন। তো যাই হোক, আমরা ভূত এফএমের পেজ থেকে পড়ছিলাম, রেডিও ফুর্তির যে পেজ সেই পেজও আপনারা লিখছেন, আমাদের দুটো পেজ www.facebook.com/radiofurti and www.facebook.com/bhootfm.rasel, এই দুটো পেজে এসেই আপনারা লিখুন। এছাড়াও আমাদের যারা ইমেইল করতে চান ঘটনা, যেহেতু সামনে হ্যালোইন, আমাদের অনেক 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 ঘটনা দরকার, আমরা যেরকম পড়ে শোনাতে চাই সেরকম অডিও ক্লিপও চাই, সেইরকম একইভাবে আমরা চাই আপনারা আসুন। তো যাদের যে ঘটনা আছে তাদেরকেও আসতে বলবো, যাদের ঘটনা নেই তাদেরকেও আসতে বলবো, ঘটনা না থাকলে যে আসবেন না এমন কোনো কথা নেই আসলে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস পিয়া আমাদের সঙ্গে আছেন, আমাদের যে রেডিও ফুর্তির পেজ আছে সেখানে, এবং আসিফ ইকবাল আমাদের সঙ্গে আছেন, লিখেছেন ভাইয়া কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর তলে আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন লিখছেন আমাদেরকে, এবং আশা করছি যে পুরো মুহূর্তটা পুরো সময়টা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা একটা আরো একটা ঘটনায় যেতে চাই, তবে সেই ঘটনাটা যদি লম্বা হয় তাহলে আমাদের মাঝখানে বিরতি নিতে একটু প্রবলেম হবে, আমরা একটা বিরতি নিয়ে আসি এবং বিরতির পরে আবারও যাই পরবর্তী ঘটনায়, এবং এর পর্যন্ত এই ছোট্ট একটা বিরতির মাঝখানে আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এবং আছে অনেক সারপ্রাইজ আছে আপনাদের জন্য। আমরা চেষ্টা করব আপনাদেরকে দুই একটা ঘটনা শোনাতে, যে ঘটনাগুলো আপনাদের ফেভারিট অনেকে মিস করেছেন সেরকম ঘটনা শোনারও চেষ্টা করব। সো আমাদের সাথেই থাকুন, এবং আমাদের অতিথিরা তো আছেনই, তো একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। Stay tuned for your Furti Rita Fan and do Furti.
Furti.
Shumai kore call diyo please.
Dekhi, eto lomba pot. Kaje chapo onek.
Tai bole 5 ta minute ber kora jabe na.
Jai to. Kintu mobile e charge chao je shesh hoye jay.
Eshob bahana ekhon ar cholbe na. Call ditei hobe.
Ei chicken chhe dilo. Acha 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 chesta korbo.
প্রিয় মানুষগুলোর কাছে থাকার এমন আবদারগুলো এবার আর চার্জের কারণে আটকে থাকবে না। গ্রামীণ ফোন এবং মাইক্রোম্যাক্স নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে 5000 mAh ব্যাটারির 4G এনেবলড মাইক্রোম্যাক্স B5 প্রো স্মার্টফোন। এবার এক নম্বর নেটওয়ার্কে ছুটে চলুন ফুল চার্জে। বিস্তারিত grameenphone.com।
অনলাইন গেমস এর সুপার কিং, ঘরে বসেই হচ্ছে শপিং, লাইফ এখন সুপার স্পিডে, নেই টেনশন আর।
এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণ ফোনে 7 দিনের মেয়াদে 4GB ইন্টারনেট মাত্র 179 টাকায়। রিচার্জ অথবা ডায়াল করুন *121*3084# বিস্তারিত grameenphone.com।
সময় করে কল দিও প্লিজ।
দেখি এত লম্বা পথ, কাজের চাপও অনেক,
তাই বলে 5 মিনিট বের করা যাবে না?
যায় তো, কিন্তু মোবাইলের চার্জটাও যে শেষ হয়ে যায়।
এসব বাহানা এখন আর চলবে না, কল দিতেই হবে।
ট্রেন ছেড়ে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করব।
প্রিয় মানুষগুলোর কাছে থাকার এমন আবদারগুলো এবার আর চার্জের কারণে আটকে থাকবে না। গ্রামীণ ফোন এবং মাইক্রোম্যাক্স নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে 5000 mAh ব্যাটারির 4G এনেবল মাইক্রোম্যাক্স B5 প্রো স্মার্টফোন। এবার এক নম্বর নেটওয়ার্কে ছুটে চলুন ফুল চার্জে। বিস্তারিত গ্রামীণফোন.com।
YouTube unlimited gun live chat cholche fun online games are super king ghare bocche shopping life ekhon super speed e nei tension ar
ek number network gramin phone e 7 diner meyade 4GB internet matro 179 takay recharge othoba dial korun *121*3084# bisaito graminphone.com
Face it. Radio Mani Footy. Radio Footy.
Boot FM. The night comes alive with Grammophon.
Yes. Night comes alive with Grammophon. You are listening to Radio Footy at FM. I'm Yasser Lachi Shatip. আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। সৌমিক হাসান জানতে চেয়েছেন হ্যালোইন স্পেশাল এপিসোডটা কয়টায় স্টার্ট হবে। আমি একটু আগেই বলেছি, আরো একবার বলছি, এগারোটায় এবং মিস করা যাবে না। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনায় যাব।
আমার নাম মোহাম্মদ সাদমান আলম রিদম,
জি,
ধানমন্ডি থেকে এসেছি।
আচ্ছা, শুনি আপনার ঘটনা।
তো আমরা প্রায় আর কি 3 দিনে জামাতে যাওয়ার চেষ্টা করি। তো জামাতে গেছিলাম লাস্ট 2016 সালে।
আচ্ছা,
সেটা হচ্ছে কেরানীগঞ্জ রোহিতপুরে। তো সেখানে একটা মসজিদে আমাদের জামাত পড়ে। তো সেখানে যে আমাদের যে মসজিদের কাছ থেকে যে ওয়াশরুমটা কিছুটা দূরত্ব, সেই বাঁশ ঝাড়ের মাঝে ভয়ঙ্কর। তো সেখানে আমরা যখন ছিলাম, সেই ক্ষেত্রে ওখানে আমাদের যে ওয়াশরুমে গিয়েছি, সেই অবস্থায় ওয়াশরুমে যাওয়ার পরে যে দেখলাম যে আমি ওয়াশরুমে থাকা অবস্থায় বারবার জোরে জোরে কে জানি খুব জোরে জোরে বাড়ি দিচ্ছে। তো মনে হচ্ছে যে ওয়াশরুমটা ভেঙেই ফেলবে। তো আমি বলছি যে পাশে তো আরেকটা ওয়াশরুম আছে, তো ওখানেও যাও, কিন্তু কেউ কোনো সারা শব্দ দিল না। তো আমার মনে হইলো কেউ আর ছিল। তো আমি আবার দরজাটা খুলে দেখলাম যে কেউ আছে কিনা। তো নাই, আমি ভাবছি যে কিনা কি। তো আমি আবার দরজা আটকে রাখলাম। তো হঠাৎ আরো জোরে জোরে মনে হইতেছে যে ওয়াশরুমটা ভেঙেই নিয়ে চলে যাবে। তো আমি যখন একটু বেরোয় দেখলাম যে আশেপাশে কেউ নাই। তো আমাদের যে যাওয়ার যে দূরত্বটা, আমি ওয়াশরুমে গেছি যতটুকু দূরত্বে, তখন ভয়ে যে দূরে যে যাব, সেক্ষেত্রে দূরত্বটা আরো বেড়ে গিয়েছে। তো আমি গেলাম, যে আমি সবকে বললাম, উনি বললো যে এখানে তো ভয়ের কিছু নাই। তো ওখানে যে আমাদের আমির সাহেব বলেছে যে তোমরা যে ওখানে গিয়েছিলে,
জি,
তো আমির সাহেব বললো যে তোমরা যে ওখানে গেছো, তো আর কেউ কাউকে দেখতে পারছো কিনা। তো আমি বলছি আমি তো কাউকে দেখতে পাই নাই, তো এখানে কি হয়েছিল। তো আমি ওনাকে নিয়ে দেখলাম, উনি দেখলো কিছু না। সেম এরকম অবস্থা আরেকদিন ঘটলো। তো আমরা হাঁটতে হাঁটতে গেলাম, আমরা 3 জন সাথী ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো হেঁটে যাওয়ার মধ্যে আমরা রাস্তায় দেখতে পাই যে, মানে তখন এমনিতে গরমের দিন ছিল, তো গরমের দিনটা মানে আমরা হেঁটে যাওয়ার সময় একটা বিকট একটা আরো বেশি গরম বাতাস আসলো। তো আমরা ভাবলাম কিছু না কিছু হয়েছে। তো আমরা ঠিক একটু সামনেই দেখতেছি যে একজন হেঁটে যাচ্ছে, আমরা তার পা দেখতে পাচ্ছি না। তো সে আমরা যখন দেখলাম যে একজনকে বললাম, আমরা দুজন দেখছি কিন্তু আরেকজন দেখেনি। তো আমরা আবার তাকে আবার দেখানোর চেষ্টা করলাম, কিন্তু সেও দেখেনি। তো আমরা দুজন দেখলাম। দেখার পর আমরা একটু সামনে গেলাম। সামনে যখন আমার হাতে টর্চ লাইট ছিল, গ্রামের এলাকা, তো টর্চ লাইট মারার পরে দেখলাম যে উনি আর নেই, আমরা মানে ওনাকে দেখতে পেলাম না। পরে মসজিদের কাছে গেছি, যা দেখি উনি নামাজ পড়তেছে। আমরা দুজন দেখছি, কিন্তু আমি সব কিছু আপনারা কারো দেখতেছেন, তারা কারো দেখতেছে না।
আচ্ছা, তারপরে
এতটুকু
এটাই ছিল ঘটনা। ওকে, আচ্ছা, আমরা একটা ইয়েতে যাই, আমরা কোনো একটা ইমেইলে চলে যাই এবং সেই ইমেইলটা আমি উনি আমাকে বাইরে যেভাবে বলেছিলেন এখানে ঠিক সেভাবে বলতে পারলেন না সম্ভব। যাই হোক, আমরা চলে যাচ্ছি একটা ইমেইলে এবং এই ইমেইলটা আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরই একজন অতিথি এবং আমাদের একজন লিসেনার আর কি। আমি সেই ইমেইলটা পড়ছি। তো লিখেছি যে, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি ফাহিম, বর্তমানে ইউএস এর সিয়াটলে আছি। ভূত এফএম এ আগে অত বেশি শোনা হতো না, কিন্তু বিয়ের পর ভূত এফএম প্রায় প্রতি রাতেই শোনা হয়, কারণ আমরা আমার ওয়াইফ অসম্ভব রকমের একজন ফ্যান। সে হরর মুভি দেখার বা গল্প শোনার জন্য পাগল, ওর জন্যই প্রতি রাতে আমরা ভূত এফএম শুনে তারপরে ঘুমাই। তো তারপর তিনি লিখছেন যে, প্রথমেই আমি আপনাকে এবং মাসুম ভাইকে কংগ্রেচুলেট করতে চাই, কারণ আপনারা এত দীর্ঘ একটা সময় ধরে এত সুন্দর একটা প্রোগ্রাম করছেন। আমাদের মতে ভূত এফএম বাংলাদেশের রেডিওর অন্যতম একটা সাকসেসফুল প্রোগ্রাম। আমি যে ঘটনাটা শেয়ার করতে চাই তা ঠিক প্যারানর্মাল কিনা জানি না, কারণ আমি পার্সোনালি প্যারানর্মাল বিষয়ে অতটা বিশ্বাস করি না, কিন্তু এই ঘটনার অন্য কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নেই, তাই আপনারাই এটা জাজ করবেন যেটা প্যারানর্মাল কিনা। ঘটনা ঘটে 2007 সালে। এইচএসসি পরীক্ষা দিয়ে আমরা চার ফ্রেন্ড, আমি, কায়েস, আদি ও ফয়সাল বেড়াতে যাই কায়েসের নানুবাড়ি টাঙ্গাইলের কোন একটি গ্রামে। আমরা সারাদিন ঘোরাঘুরি করে রাতে ঘুমানোর জন্য রুমে আসলাম। আমাদের থাকার জন্য যে ঘরটা দেয়া হলো ওটা মেইন বাড়ি থেকে আলাদা টিনের চালের একটা ঘর। ঘরে ঢুকতেই চোখে পড়ে চারিদিক দেয়ালে অনেক আরবি লেখা ঝুলানো, হয়তো সুরা বা আয়াত হবে। তখন কায়েস বলল, এই বাসায় নাকি আগে অনেক প্যারানর্মাল ঘটনা ঘটেছে, এই জন্যই হয়তো এগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। যাই হোক, এরপর আমরা আড্ডা শুরু করলাম। স্বাভাবিকভাবেই আমরা নতুন জায়গায় ঘুরতে গেছি, এত তাড়াতাড়ি ঘুমাবো না। আড্ডার মেইন টপিক হচ্ছে জিন বা ভূত। আমি বরাবরের মতোই বললাম আমি এগুলো বিশ্বাস করি না, কিন্তু আমি ওপেন মাইন্ডেড, আর যদি প্রমাণ পাই তাহলে বিশ্বাস করতে কোনো সমস্যা নেই। তখন ফয়সাল বলল, এক ধরনের মেডিটেশন আছে, এর মাধ্যমে আমরা ডিফারেন্ট ডাইমেনশনে যেতে পারব। মূলত আমরা ঘুমের মধ্যে যে ডাইমেনশনে স্বপ্ন দেখি সেই ডাইমেনশন, কিন্তু আমি স্বপ্নে যেমন আমাদের হাতে কোনো কন্ট্রোল থাকে না, আমরা যদি মেডিটেশন করে ওই ডাইমেনশনে যাই তাহলে আমাদের অ্যাক্টিভলি কন্ট্রোল আমরা করতে পারব। তো ফয়সাল সাবধান করলো যে ওই ডাইমেনশনে নাকি অনেক প্যারানর্মাল জিনিস চলাফেরা করে, তাই আমরা যদি প্রপারলি ওখান থেকে বের হয়ে না আসি তাহলে আমাদের সাথে ওরা চলে আসতে পারে। আদি এক লাফে রাজি হয়ে গেল। ওর উৎসাহ দেখে আমি আর কায়েস ও রাজি হয়ে গেলাম। তো নিয়ম হল রুম অন্ধকার করে মেডিটেশন করতে হবে, সব মোবাইল অফ রাখতে হবে, ফ্যান চালানো যাবে না, এক কথায় কোনো প্রকার ইলেকট্রিসিটি থাকা যাবে না। নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়তে হবে, গভীর মনোযোগ দিয়ে যেখানে যেতে চাই ওই বিষয়ে মনোনিবেশ করতে হবে, অন্য কিছু নিয়ে চিন্তা করা যাবে না। আর কাউকে যদি ডাকতে হয় তাহলে তার নাম ধরে অন্তত 3 বার ডাকতে হবে, 2 বার ডাকলে রেসপন্স যদি না করে। কারণ হল, অনেক সময় জিন বা ভূত, জিনের কথাই বলি, যে মানুষের মতো করে আমাদের কাউকে ডাকতে পারে, কিন্তু তারা 2 বারের বেশি নাকি ডাকে না। আমি জানি এগুলো একটু পাগলামি মনে হলেও ওই বয়সে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। আমরা মেডিটেশনে বসলাম, চারিদিক অন্ধকার, নীরব, খালি আমাদের নিঃশ্বাসের শব্দ। আমি কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারছিলাম না, তারপরও চুপচাপ চোখ বন্ধ করে বসেছিলাম। 10 থেকে 15 মিনিট পর খেয়াল করলাম আদি অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ব্যাপারটা শুরুতে একটু ইন্টারেস্টিং লাগলেও একটু পর মনে হলো এটা স্বাভাবিক না, ও অসম্ভব রকমের জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তখন কায়েস আমাকে ডাকলো, আমি উঠে গেলাম। আমি আদিকে ডাকলাম, ওর কোনো রেসপন্স নেই, ও আগের মতোই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আর ফয়সালকে ডাকলাম, ও বেশ গভীর ধ্যানে ছিল কিন্তু উঠে গেল। এতক্ষণে আদির নিঃশ্বাসের মাত্রা আরো বেড়ে গেল আর নিঃশ্বাসের সাথে একটু কাঁপা স্টার্ট করলো। মনে হচ্ছে যে ওকে কেউ চেপে ধরেছে। আমরা 3 জন ওকে জোর করে ডাকতে লাগলাম, এক পর্যায়ে ওকে ঝাঁকাতে লাগলাম, তাও ওর কোনো পরিবর্তন নেই। ওর দাঁত মুখ শক্ত হয়ে আসছিল। আমরা অনেক কষ্টে ওকে মুখে পানি দিয়ে ওকে টেনে তুললাম। এভাবে ও হাঁপাতে শুরু করলো এবং যেভাবে মানুষ পানিতে ডুবে গেলে যেরকম হয় ঠিক সেইভাবে ও হাঁপাচ্ছিল, মানে মনে হচ্ছিল যে হাবুডুবু খাচ্ছে। ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল, ও বলল গভীরভাবে মেডিটেশনের এক পর্যায়ে ওর মনে হল ও একটা মানে জায়গায় আছে এবং দাঁড়িয়ে আছে এবং চারিদিকে অন্ধকার, শুধু ওই ঘরটি আলোকিত, ঘরের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে, ও যখনই ঘরের ভেতর ঢুকতে যাবে তখনই কিছু একটা ওর দুই পায়ের হাঁটুর ওপরের জায়গায় চেপে ধরল। ও যতই ছাড়ানোর চেষ্টা করে ততই জোরে চেপে ধরে। ও যখন হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করল তখন দুই হাতের মাঝখানে এসে চেপে ধরে এবং তখন ও আর নড়তে পারছিল না। এই মুহূর্তে ওকে আমরা টেনে তুলি। আমরা তখন ওর হাত আর পা দেখি। ও যে জায়গাগুলোর কথা বলছিল ওই জায়গাগুলোতে লাল দাগ বসে গেছে। মনে হচ্ছে আসলেই কেউ ওইখানে এসেছিল এবং চেপে ধরে রেখেছিল। খুব অবাক করা বিষয় হচ্ছে তার একটু পরেই আমাদের টিনের চালে হঠাৎ অনেক জোরে জোরে শব্দ হলো, যেন কেউ বড় কোনো একটা ডাল মানে সেখানে ভেঙে পড়েছে, অথচ বাইরে কোনো ঝড় বাতাস কিচ্ছু নেই। ওই রাতে কি হয়েছিল জানি না, কিন্তু পরবর্তীতে রিয়ালাইজ করি আমাদের ওই রকম কিছু করা উচিত হয়নি। বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত এবং এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন, ধন্যবাদ। তো আমরা সেই ঘটনাটা শেয়ার করলাম এবং আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা অডিও ক্লিপে যাব, যে অডিও ক্লিপটা আমরা বহু আগেও শুনেছি কিন্তু আমাদের এখনো পর্যন্ত ভালো কিছু অডিও ক্লিপ আমাদের হাতে আছে, যে অডিও ক্লিপগুলো আপনাদের কাছে শোনাতে চাই। চলুন সেরকম একটা অডিও ক্লিপ শুনে আসি, আশা করছি এটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুনে আসি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি চট্টগ্রাম থেকে রাজিয়া বলছি। আমি চট্টগ্রাম রাজকোটের একজন শিক্ষানবিশ আইনজীবী। আমার আজকের ঘটনাটা আমার নানির সম্পর্কের একটি ঘটনা, আমার মায়ের মুখ থেকে শোনা। আমার নানা ভাইয়েরা তখন নিজেদের এলাকায় একমাত্র সম্ভ্রান্ত পরিবার হিসেবে বেশ পরিচিত। আমার নানা ভাই রাজন অনেক জমি জমা থাকায় সারা বছরই দেখাশোনা ও কাজের জন্য নতুন নতুন লোক নিয়োগ দেওয়া হতো। আজকের ঘটনা সেরকম নিয়োগপ্রাপ্ত একজনের সাথেই ঘটা। মিলে সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত হল, পরবর্তীতে আমার নানার পরিবারের একজন নিয়মিত সদস্য পরিণত হন। ওনার দায়িত্ব ছিল গরু গলার দেখাশোনা করা, জমির কাজে অন্যদের সহায়তা করা, বাড়ির বাজারের সহায়তা সহ বাড়ির বাইরের কাজগুলো করা। ওনার নামটা বলে রাখি মোজাম্মেল। ঘটনার দিন আমার নানিজান মাগরিবের নামাজ পড়ছিলেন আর মোজাম্মেল বাবা নিত্যদিনে গরুর গলার যা কাজ সেগুলো করার জন্য গোয়ালার দিকে রওনা হলেন। আমার মা পাশের ঘরে বসে বলছিলেন। নানিজের নামাজ তখন অল্প বাকি, হঠাৎ নানিজান মাকে দেখে বললেন, মারে দেখতো মোজাম্মেল কোথায়? আমি তো নামাজে পড়তে পারছি না, আমাকে বাবা বলছে মোজাম্মেলের খবর নিতে, তাহলে কি বিপদ? মনে রাখি আমার নানি আগে থেকে অনেক কিছু জেনে যেতেন, তবে কিভাবে জানতেন তা তিনি কখনোই কারো কাছে বলেননি। যাক সে কথা মূল ঘটনায় আসি। আমার নানির উৎকণ্ঠা দেখে আমার মা মূল ঘর থেকে মোজাম্মেল মামাকে ডাকতে শুরু করেন, কিন্তু তার কোনো সাড়া পাওয়া গেল না। অনেকক্ষণ ডাকাডাকির পর নানি বললেন, চল মা যেতে হবে, দেখে আর না ভাবল। তারপর একটা হারিকেন হাতে নিয়ে মাকে সাথে করে গোয়ালঘরের দিকে রওনা হলেন নানিজান। গোয়ালঘরের কোনো কাজ তখনও হয়নি, কারণ গোয়ালঘরে গিয়ে নানি ও মা দেখলেন গরু খাবার প্রস্তুত কিন্তু খাওয়ানো হয়নি। অথচ মোজাম্মেল ও মা গোয়ালঘরে নেই। গোয়ালঘর থেকে একটু দূরেই গাছপালায় ঘেরা একটি বিশাল পুকুর ছিল। পুকুরটি অবশ্য এখনো আছে। পুকুরের পাশে আসতেই হাতের হারিকেনটি প্রচন্ড বাতাসে নিবে গেল, সাথে সাথে নানিজান দোয়া দরুদ পড়া শুরু করলেন। মা তো ভয়ে অস্থির, নিরোধ শুনে কিছুই বুঝতে পারছিলেন না। হঠাৎ বাতাস থেমে গেল এবং প্রচন্ড শব্দে উপরে কিছু একটা পড়ল। মা ভাবল তাল গাছ থেকে তাল পড়েছে, কিন্তু নানি বললেন, মারে তো তাল নয়, দোয়া দরুদ পড়। গাছ থেকে পানিতে মোজাম্মেলকে ফেলা হয়েছে, সাথে সাথে প্রচন্ড শব্দে পুকুর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি পড়তে পড়তে পুকুরের এক পাশ থেকে আরেক পাশে সাঁতার কাটতে থাকা মানুষটির কণ্ঠই বলে দিল তিনি মোজাম্মেল। ততক্ষণে মামারা খবরটা জেনে গেছেন এবং পুকুর পাড়ে আসতে শুরু করেছেন। বাড়িতে মাদের গোয়ালঘরের দিকে আসতে খুব বেশি সময় লাগে না, মামারা পুকুর পাড়ে এসেই সবকিছু নিজের চোখে দেখলেন। আমার মেজো মামা আর বিশেষ শিক্ষিত ছিলেন, তবে সাহসটা সেজো মামার একটু বেশি। পরিস্থিতি দেখে মেজো মামা বললেন, মোজাম্মেলকে জেনে ধরেছে, পানিতে নেমে তাকে তুলতে গেলে যে যাবে তারও বিপদ হবে, তাই অন্য কোন বিকল্প চিন্তা করতে লাগলেন। সেজো মামা বললেন, কিনারায় আসলে আমি তাকে ধরে উঠিয়ে নিব, যদি না পারি মনে হয় তবে আপনারা আমাকে পার থেকে টেনে ধরবেন। ততক্ষণে বাড়ির অন্যান্য পুরুষ প্রতিবেশীরা পুকুর ঘাটে এসে জড়ো হয়েছে। দু তিনবার চেষ্টা করে মোজাম্মেল মামাকে ধরতে পারলেন না সেজো মামা, এবং তখনও একইভাবে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে আওড়ে যাচ্ছিলেন। এবার সেজো মামা পার থেকে একটু নিচে নেমে দাঁড়ালেন। বরাবরের মতোই মোজাম্মেল মামা পাড়ার দিকে আসলেন, সাথে সাথে মামা ঘাড়ের অংশে তাকে জাপটে ধরলেন। কিন্তু মামা তুলবেন কি? মোজাম্মেল মামা সেজন্য মামাকে সহ টেনে নেওয়ার চেষ্টা করতে লাগলেন এবং প্রায় পানিতে নামিয়ে ফেললেন। অবস্থা ব্যাগতিক দেখে পার থেকে মেজো মামা সহ আরো বেশ কয়েকজন সেজন মামাকে টেনে উপরে তুলতে লাগলেন। আর সেজন মামা মোজাম্মেল মামাকে শক্ত করে ধরলেন, নিজের সাথে টেনে তিনি মোজাম্মেল মামাকে উপরে নিয়ে আসলেন। সেই সময় মোজাম্মেল মামাকে 7-8 জন ধরে বাসা পর্যন্ত নিয়ে যেতে হলো, কারণ তার শরীরে তখন অসুরের সুখ, অতজন ছোটখাটো এবং খুব বেশি স্বাস্থ্য নেই, খুব সাধারণ একজন মানুষ। উনাকে বাসায় নিয়ে খাটের সাথে বেঁধে ফেলা হলো, কারণ এমনিতেই উনাকে শুয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ছিল, তার উপর এত শক্তি ধরে রাখাও যাচ্ছিল না। অদ্ভুত ব্যাপার, উনাকে বাসায় আনার সাথে সাথে চারদিকে প্রচন্ড ঝড় বাতাস শুরু হয়ে গেল। টিনের ছাদ ভেঙে এখনই যেন কেউ ঘরে ঢুকে পড়বে। সে সময় সামনের কয়েকটা ঘর পাকা দালান হলেও পেছনের মূল ঘরের বেশ বড় একটা অংশ টিনের ছিল। মেজো বাবা তখন যেহেতু এসব ব্যাপার কন্ট্রোল করার মতো পাকা পড়তে ছিলেন না, তাই বাড়ির খুব নাম করা একজন হুজুরকে আনা হলো। উনাকে কিছু বলা হলো না এই ভেবে যদি তিনি আসতে না চান। অতঃপর বাসে এসে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণের পর তিনি অল্প একটু চেষ্টা করে হাল ছেড়ে দিলেন, বললেন আমাকে দিয়ে হবে না। তিনি এসব ব্যাপারে কামেল এক হুজুরের নাম বললেন এবং জানালেন খুব শীঘ্রই ব্যবস্থা করা না গেলে আজ রাতের ভেতরে জিন্না মোজাম্মেল মামাকে নিজেদের সাথে নিয়ে যাবে। অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেজো মামা বাড়িতে রইলেন এবং সেজো মামা ও নানা ভাইরা সেই কামেল হুজুরকে আনার জন্য রওনা হলেন। প্রতিবন্ধী নানা ভাবে প্রতিবন্ধকতা তৈরি হওয়ার কারণে ওনারা বেশি দূর যেতে পারলেন না, বাধ্য হয়ে বাড়ি ফিরে এলেন। অগত্যা মেজো মামাই দায়িত্ব নিলেন এবং ফজরের আজান পর্যন্ত ভীতিজনক এক পরিস্থিতির মধ্যে দিয়ে মেজো মামার একান্ত প্রচেষ্টায় তাকে নিজেদের কাছে ধরে রাখতে সক্ষম হলেন। পরে ভালোভাবে আনা হওয়ার পর সেই কামিল হুজুরকে আনতে গেলেন সেজো মামা। হুজুর এলেন এবং তখনও পর্যন্ত অস্থির পরিস্থিতি ফজরের আজানের পরিস্থিরতা পেলেও মোজাম্মেল মামার কোন পরিবর্তন নেই। হুজুর বেশ কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওনাকে উঠিয়ে বসালেন এবং মোজাম্মেল মামার মুখ থেকে সবাইকে শুনালেন আসলে সে সময় মোজাম্মেল মামার সাথে কি হল, কি করে সে কুকুর পারে গেলেন। মোজাম্মেল মামা নিজে সে বয়ানটা দিচ্ছেন, ওনার চোখে তেল লাগিয়ে দিয়ে ওনাকে বসিয়ে রাখা হয়েছে এবং পুরো ঘটনা শোনা হচ্ছে। উনি বললেন আমি তখন মাত্র গেলাম, আমি মোজাম্মেল মামার হয়ে এখন কথা বলছি, ওনার ভাষ্যটা হুবহু আমি উঠিয়ে দিচ্ছি। উনি বললেন আমি জাস্ট তখন গোয়ালঘরে গেলাম, গোয়ালঘরে গিয়ে বালতি ভর্তি পানিটা নিয়ে বাকি কাজ শুরু করব। এমন সময় পশ্চিম দিক থেকে একটা কুকুর এলো, দেখতে কুকুরের মতো, তবে কুকুরের চেয়ে একটু বড় এবং মুখটা একটু লম্বাটে টাইপের। সে এসে আমার পেছনে দাঁড়ালো, আমি ঘুরে দাঁড়াতে আমাকে বলল মানুষের কণ্ঠে, অদ্ভুত ব্যাপার হচ্ছে মানুষের কণ্ঠে সে বলল, এই মোজাম্মেল তুই এখানে কি করছিস, আর আমারটা তোর বিপদ, তুই বাসায় যা। এই বলে সে পশ্চিম দিক থেকে এসেছিল, দেন পশ্চিম দিকে আবার চলে গেল। মোজাম্মেল মামা যে ভাববে আমি কি দেখলাম কি শুনলাম সে সময়টা উনি আর পাননি। সাথে সাথে পূর্ব দিক থেকে একজন সুন্দরী রমণী এলেন এবং সুন্দরী রমণী বলতে আমরা যত রকমের গুণাবলী চিন্তা করতে পারি, লম্বা চুল, হাতের লম্বা সুন্দর নখ এবং অপরূপ রূপ সবকিছুই সেই মহিলার আছে, পা পর্যন্ত চুল এবং খুব সুন্দর সাজগোজ করা, ইভেন পায়ের নুপুরটা পর্যন্ত আছে। মোজাম্মেল মামা তো অবাক, এত রাতের বেলা, মাগরিব মানে কিন্তু সেই সময় অনেক রাত, সো এই রাতের বেলা এত সাজগোজ করা একটা মহিলা ওনার সামনে এসে দাঁড়িয়ে গেছেন, দেন উনি ঠান্ডা হয়ে তাকিয়ে আছেন জাস্ট। মহিলা এসে একেবারে গড়িয়ে পড়ছেন, বলছেন কি রে তুই এত ময়লা কাজ করছিস, চল আমার সাথে পুকুরে যাবি গোসল করবি। বাট তখনও মোজাম্মেল মামা পুরোপুরি সেন্সলেস হননি, বা ওনার সেন্স এইটুকু কাজ করছে যে না আমি যেতে পারবো না, আমার মালিক আছে, মালিক আমাকে বকা দিবে। তার উনি বললেন না আমি যেতে পারবো না, আমাকে এই কাজগুলো সেরে বাসায় ফিরতে হবে। দেন সেই সুন্দরী মহিলা খুব পিড়াপিড়ি করলো যে ধ্যাত তোর মালিক জানবে না, তুই আমার সাথে যাবি গোসল করবি, আমি তোকে সুন্দর সুন্দর কিছু জায়গা দেখাবো, সুন্দর সুন্দর জিনিস দেখাবো, তারপর আবার তুই এসে তোর কাজ করে মালিকের কাছে চলে যাবে। এরপর আর মোজাম্মেল মামার মনে নেই উনি কিভাবে সে পুকুরে গেলেন, পুকুরের কাছে ওনাকে উঠালেন, ওনার কিচ্ছু মনে নেই। উনি শুধু এটুকুই জানেন উনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত, এই যে এখন হুজুরের সাথে কথা বলছেন, তখনও ওনার ফিল হচ্ছে উনি সুন্দর একটা বাগানে বসে আছে, ওনার চারপাশে সব সুন্দরী নানারা ঘোরাঘুরি করছে, ওনাকে যখন যেটা চাইছে সেটা দিচ্ছে, ওনাকে নানাভাবে উৎসাহ দেওয়া হচ্ছে ওনাদের সাথে থাকার জন্য, ওনাদের সাথে থাকলে এই দেবে সেই দেবে, এই স্বর্গরাজ্যটা তার, এখানে কি আছে, কিচ্ছু নেই, এইসব করে করে জীবন চলে যাবে, নানাভাবে তাকে প্রলুব্ধ করা হচ্ছে যাতে সে এখানে আসতে আর আগ্রহী না হয় এবং তাদের সাথে ওখানেই থেকে যায়। উনি ফিল করেন নিচে ওনাকে একটা পুকুর পাড়ের উপরে বসিয়ে রাখা হয়েছে একটা গাছে, দেন হুজুর সবকিছু বুঝলেন। তারপর উনি ওনার প্রসেস মতো যা যা করা দরকার সবকিছু করে মোজাম্মেল মামাকে একটা তাবিজ দিলেন। তাবিজ দেওয়ার পর মোজাম্মেল মামা কিছুক্ষণ একটু উস্তাদ ছিলেন, এরপর ধীরে ধীরে উনি ওনার সে পুরনো সেন্সটা ফিরে পেলেন যে উনি কোথায় আছেন বা এখানে ওনার ঘর বাড়ি, এখানে ওনার থাকা বসতি সবকিছু ধীরে ধীরে ওনার মনে পড়ছে। তখন কিন্তু সেগুলো মনে ছিল ওনার। দেন উনি অসুস্থ অবস্থায় যখন জিনের আসল হয়েছিল রাতের বেলা, প্রচন্ড টর্চার করেছে সবাইকে, সেগুলোর জন্য ক্ষমাও চাইলেন, দেন সবকিছু বললেন। বাট অসুস্থ অবস্থায় যা কিছু ছিল জিন ধরার পর, এত সব ঘটনা ঘটে গেল, তাবিজ দেওয়ার পর সুস্থ হওয়ার পর ওনার সেগুলো আর কিছু মনে নেই। অ্যান্ড হুজুরের প্রসেসটা আমি আর বলতে চাইছি না, এগুলো গতানুগতিক সবাই জানে, ওগুলো বলে আর কথা বাড়ালাম না। সেই মামা বেশ কয়েক বছর আগে অবশ্য মারা গেছেন, ক্যান্সারে ভুগে মারা গেছেন উনি। এবং ওনার মেয়ের সাথেও কিন্তু একটা ট্র্যাজেডি ঘটে গেছে, ওনার মেয়েও জিন দ্বারা আক্রান্ত, এবং স্টিল ওনার মেয়েটা সুস্থ হননি, ওরকমই আক্রান্ত আছেন, মেয়েটাকে কোথাও বিয়ে দেওয়া সম্ভব হয়নি। আমি কখনো যদি সময় হয় আমি ওনার মেয়ের ঘটনাটা একবার পাঠাবো। তো এই ছিল আমার ঘটনা রাসুল ভাই, ভালো থাকবে।
Bhoot FM, the night comes alive with Gramophone.
Yes, the night comes live with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুটবল রিফ্রেম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। রাজু এস আর এস ইন্ডিয়া থেকে আমাদের সাথে আছেন এই মুহূর্তে। সাজ্জাদ হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বিডিএম রানা যমুনা। ইয়েস, আমি আপনি যা বলেছেন তাই আমরা সেটা আগেই বলেছি। এবং আমাদের সঙ্গে আছেন জাহিদ আহমেদ তুষার, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিতে চাই যে ইটস হ্যালোইন ওয়েন দ্য স্পাইন চিলিং এক্সপিরিয়েন্স অব হর হাউস রিসিট রিওপেন্স এক্সপিরিয়েন্স দিস ইয়ার্স গ্রিপিং ফিয়ার অ্যাট হন্টেড হাউস ফোর প্যারাডাইজ রিসোর্ট অফ সিক্স সিজনস হোটেল ফ্রম অক্টোবর 25th to 31st। এবং ভূত এফএমের যারা লিসনার রয়েছেন এবং যারা হরর ক্লাবের যারা মেম্বার রয়েছেন তাদের জন্য রয়েছে স্পেশাল সারপ্রাইজ। সো আমার মনে হয় যে আপনার এটা মিস করা উচিত হবে না। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিদওয়ান সরকার শাকিল, এবং আমাদের সঙ্গে আছেন এমডি মিজানুর রহমান, আমাদের সঙ্গে আছেন শুভ দত্ত সৌরভ, আমাদের সঙ্গে আছেন তাওরাত হুসাইন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমডি নাইমুর রহমান, আমাদের সঙ্গে আছেন রিফাত ইসলাম, আছেন হাসিবুল্লাহ আলম শান্ত, আমাদের সঙ্গে আছেন নুসরাত চৌধুরী, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ব্রাভো শাহরিন, এছাড়া আমাদের সঙ্গে আছেন বিডিএম রানা যমুনা, এছাড়াও আছেন মিতুল ইসলাম আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাজেদ আহমেদ সহ আরো অনেকে আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের যে ভূত এফএম যে পেজটা, সেই পেজে আপনারা আসতে পারেন, সেটা হচ্ছে www.facebook.com/bhootfm.rasel। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সাইফুল ইসলাম পুলক, নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে এসেছি। আমি যে ঘটনাটা বলবো, আমার নানুর বাসায় ঘটনাটা ঘটছে। আমার মামা ব্যবসার কাজে দেশের বাইরে যাবে, তো আমাকে বলে গেছে যে তুই ঘরে রাত্রে থাকিস, মানে আমার মামার ঘরে থাকার জন্য বলে গেছে। তো আমাদের ওইদিকে শীতের বেলা ঢাকার থেকে একটু বেশি হয়, যার কারণে গ্রামের সবাই মিললে আমরা পাহারা দিই, যাতে ডাকাত যেন গ্রামে না ঢুকতে পারে। তো এই কারণে বিশেষ করে আমার ওই ঘরে থাকতে বলা হয়। তো আমি ওই ঘরের একটু ব্যাখ্যা দিই, ঘরটা সারা বছর বন্ধ থাকে দুইটা রুম, কারণ আমার মামা একা থাকে, তো একটা রুম ইউজ করে, দুইটা রুম বন্ধ থাকে। তো আমরা যখন নাকি কোনো অনুষ্ঠান হয় বা ঈদে নানুর বাড়িতে যাই, আমার খালামুনিরা আসে, তখন সবাই মানে ঘরটা ভরপুর থাকে আর কি। তো একদিন আমার খালামুনি ওই ঘরে দেখে রাত্রে আনুমানিক 2-3 বাজে, তো একটা কালো ছায়া মূর্তি দেখতে পায়। তো ওইটা সবাই বলে যে আমি রাত্রে এরকম একটা জিনিস দেখছি, কিন্তু সবাই বলে যে হয়তো ভুল দেখছো, রাত্রে তুমি ঘুমের ঘরে হয়তো ভুল দেখছো। কিন্তু রাসেল ভাই, ওই ঘরে সত্যি অদ্ভুত কিছু ঘটনা ঘটে। যেমন খোলা বারান্দার পাশে বাথরুম, কেউ রাত্রে বাথরুমে যাবে তো গেলে হঠাৎ করে মনে হয় যেন কেউ এখান থেকে চলে গেল, কিন্তু কেউ এখানে নাই, বা কেউ হাঁটাহাঁটি করতেছে এরকম বোঝা যায়। তো আমি ওইখানে একা একাই থাকি, আমার কাছে মনে হয় যে আমার কোন একটা ফ্রেন্ডকে সাথে রাখা ভালো। তো আমি আমার ফ্রেন্ড মাসুদকে বলি তুই আমার সাথে থাকবি, বলে যে হ্যাঁ থাকবো। তারপর আমরা রাত্রেবেলা, ও আমরা ওই সময় রাত্রেবেলা ভূতভেম শুনতাম, আমরা প্রতিদিনই প্রতি শুক্রবার ভূতভেম শুনি। বা আমার বলতেছে দেখনি ভূতভেম তো কত গল্প শুনি, আজকে আমাদের সাথে কিছু ঘটে। আমি বলি আরে না এরকম কিছু নাই, ঘুমা। তো আমি ঘুমায় যাই, রাত্রে মোবাইল টিপতে থাকে। সকালবেলা আমার ঘুম থেকে উঠে বলে দোস্ত ঘরে কি কোনো সমস্যা আছে? আমি বলি না তো কোনো সমস্যা নেই, কেন কিছু হয়েছে? ও বলে রাত্রে তো আমি এদিকে কাউরে হাঁটতে দেখছি। আমি বললাম যে না তুই হয়তো ভুল দেখছস, ওই রাত্রে আমার এইটা বলছস, হয়তো ওইটাই তুই ভুল ভাবছস। তো বলতে আচ্ছা ঠিক আছে। তো পরের দিন ছিলাম, আবার পরের দিন রাত্রে কিছু একটা দেখছি ওইদিকে হাঁটাহাঁটি করতে। তো এর পরের দিন আমার বলতো দোস্ত আমি আর থাকবো না, তুই থাক এখানে, আমার দ্বারা থাকা পসিবল না। আচ্ছা ঠিক আছে থাকিস না। তো এরপর আমি একা একাই ছিলাম তৃতীয় দিন রাত্রে। পাশের রুম থেকে রাসেল ভাই অনেক শব্দ হইতাছে। তো আমি ওই রুমে যাই, গিয়ে দেখি কিছুই নেই। তারপরে আমি আবার আইসা আমার রুমে শুই। শোয়ার পরে রাসেল ভাই আবার ওই রুম থেকে অনেক শব্দ আসতেছে।
আচ্ছা,
এবার আমি গেলাম আস্তে আস্তে, গিয়ে দরজার পাশে দাঁড়াইলাম, তখনও শব্দ হইতাছে। হঠাৎ আমি দরজার ধাক্কা দিয়ে খুললাম, আমি ওইখানে দেখলাম একটা ছায়া মূর্তি। দেখে মনে হইলো এটা কোনো পুরুষের ছায়া মূর্তি। খুবই ভয়ঙ্কর ব্যাপার ছিল রাসেল ভাই, ওইটা দেখে আমি আর সহ্য করতে পারিনি। চোখগুলো অনেক অনেক বড় বড় ছিল।
আচ্ছা,
তো আমি দেখে অনেক ভয়
পাই। নিজের চোখে দেখেছেন?
জি রাসেল ভাই, আমি নিজের চোখে দেখেছি।
মানে অনেকেই বিশ্বাস করতে চান না, অনেকেই প্রশ্ন করেন বলে আমি আপনাকে বারবার জিজ্ঞেস করছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বাট আপনি একদম নিজের চোখে দেখেছেন?
জি রাসেল ভাই, আমি একদম নিজের চোখে দেখেছি।
আচ্ছা,
তো ওইটা দেখে আমি আর ওইখানে দাঁড়ায় থাকতে পারি না, আমি সাথে সাথে ওই বাড়ি থেকে বাইর হয়ে যাই। তো ওই পাহারা যে দেয়, এর মধ্যে আমার সাথে দু একজন বন্ধু ছিল, ওদেরকে আমি কল দিই, তোরা কোন দিকে আসছ? বলে যে আমরা রাস্তার পাশে আছি। আমি বলছি আমার এখানে একটু দরকার আছে। তারপর ওরা আসে, আসার পরে আমি ওই রাত্রে আর ওদেরকে ওই ঘটনাটা বলি না, কারণ ওরা ভয় পাইতে পারে। তো আমি ওই ঘরে তালা মেরা দিয়া ওদের সাথে সারা রাত্র মানে পাহারা দিই, পাহারা দিয়ে এরপরের দিন আমি চলে যাই। পরে আমি বলি যে আমি আর এই ঘরে থাকবো না। এরপরে আমি আর একা একা কোনোদিন ওই ঘরে ছিলাম না। আসলে
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে বা আনন্দ দিতে পেরেছে। তো আমরা পরবর্তী একটা ঘটনায় চলে যেতে চাই, এবং এই ঘটনাটি আমার কাছে লিখে পাঠিয়েছেন আমাদেরই একজন অতিথি, এবং তার কাছ থেকে আমরা আমাদেরই একজন অতিথি কিন্তু তিনি এখানে যেহেতু উপস্থিত হতে পারেননি, তিনি সরাসরি তার ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন, অর্থাৎ ইমেইল পড়তে যাচ্ছি আমি, এবং আশা করছি যে এই ইমেলটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বা আমরা চলে যাই আমাদের ইমেইলে, এবং এই ইমেলটি দেখুন কেমন লাগে। আমি অনেকদিন থেকেই পড়তে চাচ্ছিলাম কিন্তু পড়ার সময় পাচ্ছিলাম না, আজকে একটু পড়ার সময় পেলাম, তো আজকে বেশি ইমেইল আপনাদের উপহার দিতে চাই এই কারণেই। চলে যাচ্ছি ইমেইলে, তবে তার আগে বলি যে আপনারা অবশ্যই অবশ্যই এইবারের 31st অক্টোবর 31 অক্টোবর বুধবার পড়ছে যতদূর আমার মনে হয়, এবং সেই দিন রাতে 11টা থেকে ভূত এফএমের স্পেশাল মানে ভূত এফএমের হ্যালোইন স্পেশাল একটা এপিসোড হবে, যেটা আমরা প্ল্যান করছি যে আমাদের বনানী 11 নম্বরের যে বার্গার কিং আছে সেখান থেকে আমরা লাইভে যাব, এবং আমাদের ওখান থেকে আপনারা এসে আমাদের সাথে মিট করার সুযোগ পাবেন, এবং সেই সাথে লাইভ শুনতেও পাবেন। তো যে যেখানে আছেন আমরা আশা করব যে ভূত এফএমের জন্য হোক আমার জন্য হোক আপনারা আসবেন।
Exclusively on FusionBD.com.
তো আমি চলে যাচ্ছি ঘটনায়, এবং এই ঘটনাটি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি সোহরাব, বাড়ি কলকাতা, বর্তমানে কেরালা পুলিশে পোস্টেড আছি। আমিও প্রতি শুক্রবারে অ্যাপের মাধ্যমে ভূত এফএম শুনি। আজকে যে ঘটনাটি বলবো এইটা আমার একজন ব্যাচমেটের ঘটনা। ট্রেনিং এর ছুটির সময় সে বলেছিল আমার সেই ফ্রেন্ডের পরিচয় গোপন রাখলাম। ঘটনাটি আমি তার মতো করেই বলছি, নইলে আপনার পড়তে অসুবিধা হবে। আমার সেই ব্যাচমেটের বাবা বেশ ধনী, তারাও কলকাতা শহরেই থাকত, এবং তাদের একটা ফ্ল্যাট ছিল কলকাতার একটু দূরে, ফ্ল্যাটটা নিচতলায়, এবং সেখানে তার চাচার বাড়ি এবং নিজেরা জমি কিনেছিল বাড়ি বানানোর জন্য। ঘটার ঘটনাটি এমন, আমাদের যে জমিটি ওখানে কেনা হয়েছিল ওর কাছে আমাদের সেই ফ্ল্যাটটা ছিল এবং ওইটা আমরা ভাড়া দিয়েছিলাম। বাবা যখন ওখানে বাড়ি বানানোর কথা ভাবল তখন আমাদের বলেছিল যে 3 মাসের মধ্যে বাসাটা ছেড়ে দিতে, যাতে আমাদের ওখান থেকে কাজ দেখতে সুবিধা হয়। যথারীতি তারা বাড়ি ছেড়ে দেওয়ার পরে আমরা নতুন বাড়ি ফার্নিচার ও পুরনো কিছু ফার্নিচার সহ সেখানে শিফট হলাম। আমি ওখানে আগেও অনেকবার গেছি চাচার বাড়িতে, জমি সব প্লট সবই চিনতাম। তাছাড়া আমার কিছু ফ্রেন্ডও থাকত সেই জায়গাতে। যেদিন আমরা শিফট হলাম ওখানে, সেদিন সন্ধ্যার একটু আগে আমরা বাইরে বের হলাম ফোনে রিচার্জ করার জন্য, একদমই ব্যালেন্স ছিল না। রেল স্টেশনের কাছে গেলাম কারণ শুনেছি যে এক ফ্রেন্ড নতুন দোকান খুলেছে। যখন গেলাম তখন দেখা হল আরো কয়েকজনের সাথে, বেশ কথাবার্তা হলো। ফোনে রিচার্জের কথাটা ভুলেই গিয়েছিলাম। পরে বাড়ির দিকে রওনা যখন দিলাম তখন দোকানে আরেকবার একটা পরিচিত লোককে দেখলাম, একটু কথা হলো এবং জানতে পারলাম যে সে এখানে পার্ট টাইম কাজ করে। ওদের দোকানের অন্য একজন বলল যে সে বাড়ি যাবে, যেই লোকটা বলল ইনি দোকানের মালিক, বাড়ি তার ফ্ল্যাটের থেকে একটু দূরে। উনি আমাকে বলল যে চলো একসাথে যাই। তো আমি ওনার সাথে গল্প করতে করতে বাড়ির কাছে আসলাম। আমি যখন ঢুকতে যাব দেখি সব লাইট বন্ধ, দরজা তালা মারা। ওখান থেকে একটু বাইরে নেমে এসে দেখি সেই লোকটা এখনো দাঁড়িয়ে আছে। আমি ওনার কাছে এগিয়ে গেলাম, মূলত ওনার ফোন নিব এই উদ্দেশ্যে। উনিও আমার দিকে এগিয়ে আসলেন এবং বললেন, কি মা বাবা নেই বাড়িতে? আমি কিছু বলার আগে উনি বললেন, আমার সাথে চলো তো। আমি ওনার সাথে গেলাম আমার বিল্ডিং এর সামনে। উনি বললেন, কল করো তোমার বাবাকে। তখন হঠাৎই আমার আর কোনো মানে আমার যে ফোনে ব্যালেন্স নেই এই খেয়াল আমার নেই। কল দিলাম এবং কল গেল, বাবা রিসিভ করলেন এবং বলল যে আমার জন্য মশারি টানিয়ে রেখেছেন। মশারি টানানো কারণটা বুঝলাম না, ফোন কেটে দিলেন উনি। ওই লোকটা বলল চলো যাই। আরো দেখি সেই আবারও দেখি সেই অবস্থা। তখন লোকটা বলল, বাবা কত তলায় আছে এটা শোনো। তখনই মেবি বিন্দুমাত্র আমার সেন্স কাজ করছিল না, আমি ঠিক করলাম, আমি ঠিক তাই করলাম। বাবা বলল যে ছয় তলায়, কিন্তু আমি জানি যে আমাদের বিল্ডিংটা 4 তলা। উনি আমাকে বলল চলো যাই। আমি ওনাকে বললাম যে বিল্ডিং তো 6 তলা না। উনি বললেন যে ওয়াচম্যান বা ওয়াচম্যানের রেজিস্টারে দেখে চলো। ওয়াচম্যান নেই, তবে দেখলাম যে সত্যিই 6 তলা এবং 6 তলার মালিকের জায়গাতে আমার বাবার নাম লেখা। তবে 4 তলা পর্যন্ত উঠে দেখি 4 তলার ডান দিকের ফ্ল্যাটটা খোলা, ভেতরে স্বামী স্ত্রী ও ছেলে মেয়ে আছে। তারা আমাকে দেখে কোনো রিয়্যাক্ট করলো না যে আমি কে, কেন ভিতরে আসলাম ইত্যাদি ইত্যাদি। তারা আমার বাবাকে চিনত, আমাকে না। আমি তাদের অবাক করলাম, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কি শেষ তলা নাকি ওপরে আরো আছে। তারা এই প্রশ্নে বেশ বিরক্ত হল এবং মুখ ঘুরিয়ে নিল। বেশ অনেকবার রিকোয়েস্ট করার পরে বলল এটাই শেষ, এরপরে আর নেই। আমি ওনাকে বললাম, এই দেখেন আমি তো বলেছিলাম যে বিল্ডিংটা 6 তলা না, চলেন আরেকবার রেজিস্টার দেখি। নিচে নামলাম, রেজিস্টার দেখি এইবার একদম ফাঁকা, শুধু সাদা পেজে কালো দাগ টানা। ওনাকে বললাম, ভাই আমার সাথে আসেন, বলে বিল্ডিং এর নিচে নামলাম। তারপর বললাম দৌড়ান তাড়াতাড়ি, বলে নিজেকে নিজেও দৌড়ালাম, উনিও দৌড়ালো, বাট ওনাকে আমি দেখলাম না। দৌড়িয়ে আমরা একটা চায়ের দোকানের কাছে গেলাম। কয়েকজন পুলিশ ছিল সেখানে, দোকানের পাশে কয়েকটা কুকুর ছিল, ওগুলো আমাদের দিকে কেমন ভাবে যেন তাকাচ্ছিল। আমি হাত দিয়ে তাড়া করতেই ওরা বেশ ভয় পেয়ে দৌড়িয়ে চলে যাচ্ছিল, কিন্তু আমার দিকে অন্যভাবে তাকাচ্ছিল। আমি পুলিশকে আসল ঘটনা বললাম না এবং তারা ভাবতে পারে যে আমি হয়তো উল্টাপাল্টা কিছু খেয়েছি। শুধু বললাম যে আমার অনেক বিপদ সামনে, আমার চাচার বাড়ি একটু ওই পর্যন্ত আমাকে এগিয়ে দিন। ওনাদের একজন বলল, আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলেন। আমি বললাম যে খারাপ, একজন আমার পিছু নিয়েছিল, অনেক কষ্টে বেঁচে পালিয়েছি। একজন বসতে বলল, তবে আমি বললাম যে বাড়িতে যাওয়াটা খুব দরকার, আমি বসবো না, প্লিজ একটু চলুন। ওরা বলল আচ্ছা চলুন। একজন উঠল, আমি বললাম একজন না দুজন আসেন, একটু চলুন। বলল আচ্ছা চলেন। প্রথমেই তারা বলল, সামনে তো বাড়ি, সব মানে আলো আর সব জায়গাতে, আসেন সমস্যা হবে না। তাও বললাম, ভাই আপনারা দুজনে আসেন। তখন আরেকজনও উঠল এবং সাথে আসলো। তখনই মাথায় প্রচন্ড পেইন শুরু হলো। ওনাদের কোন রকম রাস্তা দেখিয়ে চাচার বাড়ি পর্যন্ত এলাম। ভেতরে ওনারা আমাকে এগিয়ে দিতে আসলেন এবং আর আমার নাম ধরে ডাকলেন এবং বললেন, কি রে কি হয়েছে, কি হয়েছে, সাথে পুলিশ কেন? সাথে সাথেই আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। পরের দিন সকালে আমার সেন্স ফেরে, আমি চাচাদের বাড়িতে শুয়ে আছি এবং ওনার বাবা মাও ছিল ওখানে। ওনাদের কাছ থেকে জানলাম যে রাতে অনেকবার ফোন দিয়েছিল কিন্তু আমার ফোন অফ পেয়েছে। পরে চাচা ফোন করে জানিয়েছে যে আমরা আমাকে দুজন পুলিশ তাদের বাড়িতে রেখে গেছে এবং পরে থানাতে চেয়ে বিস্তারিত কি হয়েছে সেটা বলে আসতেও বলেছে তারা। বাড়ির সবাইকে বললে তারা প্রথমে বিশ্বাসই করতে চাচ্ছিল না। আমি বললাম যে মেবি ফ্রেন্ডদের সাথে আমি হয়তো উল্টাপাল্টা কিছু খেয়েছি, ফোনের চার্জ ছিল না, কাজিন রাত্রে ফোন চার্জ ধরায় দিয়েছিল, ফোনে সত্যি ব্যালেন্স ছিল না এবং ডায়াল্ড কলেও বাবার নাম ছিল না, মানে রাতে আমি বাবাকে কলই দেইনি। কিন্তু আমি তাহলে আমি তো জানি যে আমি কল দিয়েছি এবং কথাও বলেছি। পরে দুজন কাজিনকে সাথে নিয়ে গেলাম থানায়, এইবার সত্যি কথা বললাম এর এবং এটাও বললাম যে তখন বললে হয়তো ভাবতেন যে আমি কোনো কিছু খেয়েছি, তবে আমি সিগারেট পর্যন্ত খাই না। প্রথমে যে লোকটির সাথে কথা হয়েছিল উনি বলল চলো কোথায় কোথায় তুমি গেছো আমি দেখব সেখানে যেয়ে। ফ্রেন্ডের দোকানে গেলাম প্রথমে, সে বলল হ্যাঁ কাল সত্যি আমি এসেছিলাম এবং অন্য কিছু ফ্রেন্ডের সাথেও দেখা হয়েছে, ওই পুলিশ তাদের দুজনকে আমার ফোন থেকে কল করে শুনে নিল যে সত্যি দেখা হয়েছে, কিন্তু যেখানে পরিচিত একজনকে দেখেছিলাম আর এক দোকানের মালিকের সাথে বাড়ি গিয়েছিলাম সেখানে দোকানদার বলল যে কালকে সে দোকানই খোলেনি। তাছাড়া গতকাল যাকে দোকানের মালিক হিসেবে দেখেছিলাম ইনি সে না, সে আর একজন ছিল, আর খোঁজ নিয়ে দেখলাম যে সেই পরিচিত লোকটা কাল তার বাড়িতেই ছিল। আর ওই দোকানের পার্ট টাইম কাজ করার তো কোনো প্রশ্নই ওঠে না। পরে এক মুসলিম পীর টাইপের মানুষের কাছে আমি যাই এবং তার কাছ থেকে তাবিজ নেই। উনি একটা শর্ত দিয়েছিল যে রমজানে আমাকে সবকিছু মানে নিয়মকানুন মেনে চলতে হবে, কিছু নিয়মকানুন তিনি দিয়েছিলেন এবং আমি সেটা মেনে চলি। আমাদের ফ্ল্যাটের চারতলা যতগুলো বিল্ডিং আছে সবই দেখলাম, কাল যাদের দেখেছি তারা কেউ নেই চারতলায়। ফ্ল্যাট কেন, বিল্ডিংই তো নেই এবং আমার বাবা মা বাড়িতেই ছিল। যাই হোক, এর পর থেকে যে কয়দিন আমি ছিলাম আমার চাচার বাড়িতে ছিলাম, দুপুরে বাড়িতে আসতাম বিকেলে চলে যেতাম, পরে ভার্সিটিতে ফিরে যাই, হোস্টেলে থাকি। আমাদের ওই ফ্ল্যাট রাত ফ্ল্যাটে আমি আর রাত কাটাইনি কখনো পরে এবং নিজেদের বাড়ি বানানো হয়ে গেলে সেখানে থেকেছি, তবে ওইখানে আমি আর যাইনি। এই কাহিনীটা গল্পের মতো হলেও ওর মুখ দেখে আমি বুঝেছি যে ও সত্যি বলছে, একদমই সত্যি বলছে। এবং ও আরো বলল যে এরপর থেকে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যেভাবে হোক পুলিশের চাকরিতে আমি ঢুকবই। এই প্রথম আপনাদের কাছে ইমেল পাঠালাম, পড়ে শোনাবেন। ঘটনাটা একটু এলোমেলোভাবে লেখা হলেও, অগোছলোভাবে লেখা হলেও আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি এবং আপনাদের ভালো লেগেছে। আমরা ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পরে একটা অডিও ক্লিপ শুনবো এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। Stay tuned to Radio Furti at FM and do Furti.
Furti.
Shomoy kore call dio please.
Dekhi, eto lomba poth. Kaje chapo onek.
Tai bole 5 ta minute ber kora jabe na.
Jay to. Kintu mobile e charge chao je shesh hoye jay.
Eshob bahana ekhon ar cholbe na. Call ditei hobe.
Ek print chhe dilo. Acha 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 chesta korbo.
প্রিয় মানুষগুলোর কাছে থাকার এমন আবদারগুলো এবার আর চার্জের কারণে আটকে থাকবে না। গ্রামীণফোন এবং মাইক্রোম্যাক্স নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে 5000 mAh ব্যাটারির 4G এনেবলড মাইক্রোম্যাক্স B5 Pro স্মার্টফোন। এবার এক নম্বর নেটওয়ার্কে ছুটে চলুন ফুল চার্জে। বিস্তারিত grameenphone.com।
YouTube unlimited ga live chat cholche fun online games er super king ghore boshei hocche shopping life ekhon super speed e nei tension ar
ek number network grameenphone e 7 diner meyade 4GB internet matro 179 takay recharge othoba dial korun *121*3084# bisaito grameenphone.com
সময় করে কল দিও প্লিজ।
দেখি এত লম্বা পথ, কাজের চাপও অনেক।
তাই বলে 5টা মিনিট বের করা যাবে না?
যায় তো, কিন্তু মোবাইলে চার্জ চাও যে শেষ হয়ে যায়।
এসব বাহানা এখন আর চলবে না, কল দিতেই হবে।
প্রিন্ট ছেড়ে দিল। আচ্ছা 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 চেষ্টা করব।
প্রিয় মানুষগুলোর কাছে থাকার এমন আবদারগুলো এবার আর চার্জের কারণে আটকে থাকবে না। গ্রামীণফোন এবং মাইক্রোম্যাক্স নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে 5000 mAh ব্যাটারির 4G এনেবলড মাইক্রোম্যাক্স B5 Pro স্মার্টফোন। এবার এক নম্বর নেটওয়ার্কে ছুটে চলুন ফুল চার্জে। বিস্তারিত grameenphone.com
YouTube unlimited ga লাইফ চ্যাটে চলছে ফান, অনলাইন গেমসের সুপার কিং, ঘরে বসেই হচ্ছে শপিং, লাইফ এখন সুপার স্পিডে, নেই টেনশন আর।
এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণ ফোনে সাত দিনের মেয়াদে ফোর জিবি ইন্টারনেট মাত্র ১৭৯ টাকায়। রিচার্জ অথবা ডায়াল করুন *121*3084#, বিস্তারিত grameenphone.com.
Face it. Radio money footy. Radio footy.
Boot FM. The night comes alive with Grameenphone.
আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমার নাম শিফাত, আমি রাজশাহী বিভাগে নাটোর জেলায় দস্তানাবাদ নামক গ্রাম থেকে বলছি। রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো থাকেন, সবসময় ভালো বলে তাই আর নতুন করে জিজ্ঞেস করলাম না কেমন আছেন। রাসেল ভাই, আমার কাছে অনেক অ্যাবনর্মাল স্টোরি আছে যেগুলো আমাদের আশেপাশে ছোট ভাইদের থেকে শোনা, যদিও আমার সাথে কোনো ঘটনা ঘটেনি। যাই হোক রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমাদের এক প্রতিবেশী আন্টির কাছ থেকে শোনা, তো রাসেল ভাই আমি তার মতো করে বলছি। রাসেল ভাই, আমাদের গ্রামের পাশে একটি জায়গা আছে, যে জায়গাটির নাম রায়পাড়া। তো রাসেল ভাই, সেখানে একটি পুকুর আছে, ঘটনাটা সেই পুকুর কেন্দ্র। রাসেল ভাই, ঘটনাটা আজ থেকে অনেক বছর আগের একটি ঘটনা, অনেক পুরনো একটি ঘটনা। যাই হোক রাসেল ভাই, সালটা আমার ঠিক মনে নাই। তো রাসেল ভাই, অনেক বছর আগে সেখানে সেই পুকুরটি খনন করা হয়েছিল, বেশ সংখ্যক লোক নিয়ে সে পুকুরটি খনন করা হয়। তো পুকুরের যিনি মালিক, তিনি এলাকার লোকজন ঠিক করে সে পুকুরটা ঠিক 15-20 দিন যাবত বা তার ঊর্ধ্বে কিছু সময়টা নিয়ে পুকুরটা খনন করে সেখানে মাছ চাষাবাদ করার জন্য। তো রাসেল ভাই, সবচাইতে মজার যে বিষয়টা, প্রচুর পরিমাণে বর্ষার সময় বৃষ্টি হলেও আশেপাশের সব পুকুরগুলো ভরে যায়, কিন্তু সেই পুকুরে কোনো পানি জমা হয় না, বা সেই পুকুরে চারিপাশ থেকে পানি এসে নামলেও সেই পুকুরে পানিটা থাকে না। তো রাসেল ভাই, লোকটা ভীষণ দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ তিনি যে উদ্দেশ্যটা নিয়ে পুকুরটা খনন করেছিল সে উদ্দেশ্যটা তিনি হাসিল করতে পারছেন না, পুকুরে পানি থাকছে না। তো রাসেল ভাই, তিনি বেশ টেনশনে পড়ে যায়, তিনি ভাবে যে ব্যাপারটা কি, পুকুরে পানি থাকছে না কেন। তো রাসেল ভাই, তিনি একদিন রাত্রে ঘুমিয়ে পড়েছিলেন, তো হঠাৎ তিনি একদিন স্বপ্নে দেখেন যে, তাকে স্বপ্নে বলা হচ্ছে যে তার সে পুকুরটাতে পানি আসবে, কিন্তু তাকে একটি কাজ করতে হবে। তার যে একমাত্র ছেলে ছিলেন, সে ছেলেটি বিয়ে দিতে হবে, এবং বিয়েতে তার অনেক আত্মীয় স্বজনকে ইনভাইট করে সে বিয়েতে নিয়ে আসতে হবে। সো তার মধ্যে থেকে যে কোনো নির্দিষ্ট একজনকে তারা বেছে নেবেন এবং সে একজনকে তারা তুলিয়ে নেবেন, তারপর সমস্ত পুকুরে পানি চলে আসবে এবং পানিতে ভর্তি হয়ে যাবে। তো রাসেল ভাই, তিনি অনেক ভাবার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ, তিনি তার ছেলের বিয়ে দিবেন। তো যাই হোক, আশেপাশে গ্রাম ট্রাম সব জায়গায় তার ছেলের জন্য মেয়েটি দেখা হলো। যাই হোক, এক জায়গায় তার ছেলের বিয়ের জন্য কথা পাকা হয়। কথা পাকা হওয়ার পর রাসেল ভাইয়া তার ছেলেটা যথারীতি বিয়ের সব আয়োজন করা হয়। তো আয়োজন করার পর তার ছেলেটির বিয়ে, অবশেষে বিয়ের আয়োজন সবকিছু শুরু হয়ে যায়। তো বিয়ের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তিনি তার বাসায় যে আত্মীয় স্বজন এসেছিলেন তাদের নিয়ে সে পুকুরটা ঘুরে দেখানোর জন্য তাদেরকে ডেকে নিয়ে যান। তো তারা সেখানে পুকুরটা দেখে অনেক খুশি হয়, তারা সবাই নিচে নামে, নিচে নেমে পুকুরটা ঘুরে দেখে। তার আত্মীয় স্বজন যারা আছে তারা বলে যে পুকুরটা অনেক সুন্দর। তারা পুকুরের চারিপাশটা ঘুরে দেখার পর সবাই পুকুর থেকে উঠে আসে, তো একটি মেয়ে সে পুকুর থেকে উঠে আসতে পারে না। তো উঠে আসতে পারে না, তো সবাই তার ভাই ও বোন তাকে ডাকাডাকি করে যে আপু, ওর ভাই বলতেছে আপু, তারপর ওর বোন বলতেছে আপু তুমি উঠতেছ না কেন, চলে আসো, পুকুর তো বরানো শেষ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে, আসো। তো যাই হোক, মেয়েটা ওঠার চেষ্টা করছে কিন্তু সে উঠতে পারতেছে। তো তার এক ভাই তাকে ধরার জন্য একটু এগিয়ে যায়। আর রাসেল ভাই, সবচেয়ে মজার যে কাহিনীটা, পুকুরের চারিপাশ থেকে পানি এসে তাকে তুলিয়ে এবং পুকুরটা একদম ভরে পানিতে পরিপূর্ণ হয়ে যায়। আর রাসেল ভাই, সে তখন থেকে আজ পর্যন্ত সে পুকুরের পানি শুধু। রাসেল ভাই, সেই দিনের পর থেকে সে পুকুরে অনেক অ্যাবনর্মাল কাহিনী ঘটে থাকে। এই ধরেন, মাছ দুপুরে পুকুরের মধ্যে থেকে একটা ছেলে দোলনা সহ ভেসে ওঠে, ছেলেটা কান্না করে, সোনার দোলনা সহ ভেসে ওঠে। মাঝে মাঝে সে পুকুরের মাঝখানে রাসেল ভাই টাকার হাঁড়ি ভেসে ওঠে। এরকম অনেক অনেক ঘটনা সে পুকুরে ঘটে থাকে। আর রাসেল ভাই, সে পুকুরের পানি আদৌ সে পুকুর থেকে পানি শুকায় না। রাসেল ভাই, আমি সহ আমার অনেক ফ্রেন্ড ওই পুকুরে গোসল করছি, এবং সেই পুকুরের চারিপাশে এখনো অনেক ঘন জঙ্গল, এখনো অনেক ভয়, কাশি উড়ে উঠে সে পুকুরের আশেপাশে। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে শোনাবেন, ধন্যবাদ।
ভূত FM, the night comes alive with Grameenphone.
Yes, the night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুটবল FM, আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ঘড়িতে সময় রাত 1:33 এবং আমাদের যে ইমেইল করার নিয়মটি, সেই নিয়মটি আমি আরো একবার আপনাদের জানাতে চাই। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhotfm@radiofurti.fm, which is bhotfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সাথে, লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আর যারা আমাদের সাথে মানে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে জয়েন করতে চান, তাদেরকে বলে দিই যে আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, একটি হচ্ছে রেডিও ফুর্তির এবং একটি হচ্ছে ভূত FM এর। রেডিও ফুর্তির যে ফেসবুক পেজটি সেটা হচ্ছে www.facebook.com/radiofurti and www.facebook.com/bhotfm.rasel। এই দুটো পেজে এসে আমাদের যে পোস্ট আছে সেই পোস্টে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। এবং সেটা হয় কি যে এটা করলে হয় যে আমি আপনি যে আছেন এটা অন্তত টের পাই এবং সেটা একটা বিশেষ ইন্সপিরেশন হিসেবে কাজ করে এবং সেটা আমার জন্য অনেক মানে পজিটিভ একটা ব্যাপার। সো সেই জন্য আমি বলবো যে আমাদের পেজ থেকে অবশ্যই আপনি লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবং আমাদের কাছে আরো একজন অতিথি আছেন, যে অতিথি তার ঘটনা শেয়ার করতে চান এবং তার কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জাকির হোসেন বলছিলাম, আমি আসছি আমিনবাজার থেকে। জি ভাই, আমার সাথে যে কাহিনীটি ঘটে গেছে এটা আমি মানে এখনো বিশ্বাস করতে পারছি না যেটা ছিল কিনা। মানে আমি হঠাৎ একদিন প্রতিদিনের মতো রেগুলার আমি রাতে ঘুমিয়ে মানে শুয়েছিলাম আমার রুমে, তো আমার রুমে বেশিরভাগ ভিতর থেকে লক করা থাকে কারণ রাত জাগি, তো সেক্ষেত্রে লক করে আমি শুয়েছিলাম, তো ফেসবুকিং করতেছিলাম। হঠাৎ করে রাসেল ভাই মনে হলো আমার রুমটা হঠাৎ করে মানে প্রচন্ড ঠান্ডা হয়ে গেল, তো আমি মনে করলাম হয়তো বা ফ্যান অন করা সেক্ষেত্রে ঠান্ডা হয়ে আছে। বাট রাসেল ভাই, যখন আমি ফ্যানটা অফ করে দিলাম তারপর থেকেও রুমটা ঠান্ডাই রয়ে গেল। বাট তখন মানে হঠাৎ করে এমন একটা গন্ধ আসলো নাকের মধ্যে, যেমন পচা মাংসর গন্ধটা যেরকম সেরকম একটা গন্ধ। তো তারপর সেক্ষেত্রে আমি আর তখন কিছু মনে করি নাই, তারপর শুয়েছিলাম। দেন হঠাৎ করে মানে আমার রুমে সানসেট ছিল, সানসেট আর এই পাশে ছিল আমার বেড। তো হঠাৎ করে দেখি ভাইয়া ওই সানসেটের উপরে কেউ একজন বসে পা ঝুলিয়ে বসে আছে এন্ড হাসতেছিল।
আপনার রুমে যে সানসেট ছিল সেই
সানসেটে বসে হাসতেছিল। তো হঠাৎ করে এটা দেখার পর আমি তো অবাক, আমার রুমে এত রাতে কে বা এটা কি? তো রাসেল ভাই, তখন আমি কাউকে চিৎকার করে রাখতেও পারছিলাম না বা জিজ্ঞাসা করতে পারছিলাম না যে কে এটা, এখানে কে, মানে শক্তিটা আমার হাতে ছিল না।
আচ্ছা,
তারপর রাসেল ভাই হঠাৎ করে ওইখান থেকে লাফ দিয়ে আমার রুমে মানে ঘোরাঘুরি শুরু করে দিল।
আচ্ছা,
সেক্ষেত্রে ভাই আমি তখন আরো ভয় পেয়ে গেলাম। দেন এমন একটা সময় রাসেল ভাই ওটা লাফ দিয়ে আমার বিছানার উপরে এসে, আমি শুয়েছিলাম, আমার বুকের উপরে চেপে বসে
এবং আপনি নিজের চোখে দেখতে পান এটা?
জি ভাইয়া।
আচ্ছা,
চেপে বসে, দেন হঠাৎ করে চেপে বসে তখন আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, কাউকে যে ডাকবো সেটাও করতে পারছিলাম না, আর সেটা ছিল একদম ঠান্ডা, একদম বরফের মতো। আমি স্পষ্ট মানে ফিল করতেছিলাম যে এটা ঠান্ডা ছিল। দেন হঠাৎ করেই ভাইয়া তখন মানে ফজরের আজানের শব্দ শুনতে পেলাম আমি।
আচ্ছা,
আজানের শব্দটা যখন শুনতে পেলাম তখন দেখি হঠাৎ করে মানে আমার জানালাটা একটা বিকট শব্দে জানালাটা খুলে গেল এন্ড আমার বুকের উপরে যে একটা ভার জাতীয় একটা কিছু চাপ চেপেছিল ওটা হঠাৎ করে ক্লিয়ার হয়ে গেল।
আচ্ছা
ভাই, এখানে জানালাটা যে ওপেন হলো, আমার রুম ভিতর থেকে লক করা ছিল, জানালাটা আমি তো অন করিনি, কিন্তু জানালাটা কিভাবে অন হলো আর এটা কিভাবে কি হলো আমি এটা আজও বুঝি নাই। আর তখন থেকে মানে যে একটা গন্ধ ছিল, একটা পচা মাংসের গন্ধ ছিল, গন্ধটাও শেষ হয়ে গেল।
আচ্ছা,
এই ছিল আমার ঘটনা ভাইয়া। তারপরে দু একদিন আমি রাতেও এরকম স্বপ্ন দেখছি, তারপর একটা হুজুর থেকে আমি তাবিজ নিয়ে তারপরে এটা ভাই এখন ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি ইনশাল্লাহ।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে আরেকটা ইমেইল আছে এবং সেই ইমেইলটা আমি একটু পড়তে চাই। এবং এই ইমেইলটা খুবই প্রচলিত একটা ঘটনা, অনেক আগে পাওয়া একটা ইমেইল। তো তিনি লিখছেন যে, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি অর্ক, আমি কুষ্টিয়া জেলার বাসিন্দা, কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র, ভূত এফএম এর একজন নিয়মিত লিসেনার। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের মুখ থেকে শোনা অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা, বিশেষ করে গভীর রাতে যারা মাছ ধরতে যায় তাদের কথা শুনে পিলে চমকে যায়। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে ভোর হবার খানিক আগে নদীর মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। আমি এই ঘটনাটি বদার আগে একটু বলে নিতে চাই যে অনেকেই গ্রামের ঘটনা চান এবং এই ঘটনাটি একটু ডিফারেন্ট, এবং এটা জেলে পাড়ার একটা ঘটনা এবং পদ্মার প্রচলিত একটি ঘটনা। তো এই পদ্মার যারা মাঝি আছেন তাদের সাথে কথা বললে হয়তো এই সম্পর্কে আপনারা আরো জানতে পারবেন বা এই ধরনের ঘটনা আপনারা পেয়ে যেতে পারেন এবং সেই ঘটনা চাইলে আমাদের পাঠিয়ে দিতে পারেন। তো যাই হোক, যেরকম বলছিলাম যে মোহনায় প্রচুর মাছ পাওয়া যায় এবং সেটা হচ্ছে ভোর হবার আগে, এবং এই কারণেই স্থানীয় অনেক জেলেই ওই সময়টা বেছে নেয় মাছ ধরার জন্য। যারা ওই সময় মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকের জীবনেই কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ঘটনা খুবই সাধারণ। সবার প্রথমে যার সাথে কথা হল তার নাম তৈয়ব মাঝি। নিজের ভাই পোহাসান সাথে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন। রাত তিনটার দিকে হঠাৎ করে নদীতে বাতাস একেবারে থেমে পড়ে। উল্লেখ্য, নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঝড়ের পূর্বাভাস। তিনি হাসানকে বলেন হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে গিয়েছিলেন। হঠাৎ তারা উভয়ই লক্ষ্য করেন যে তাদের মাইলখানেকের সামনে একটি নৌকা যাত্রী নিয়ে যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে পড়ত না, কিন্তু অবাক লাগলো কারণ নৌকার ওপরের ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি দেখা যাচ্ছে। অনেকটা নীলচে আভা বের হচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো হয়তো বিপদে পড়েছে ভাবতে পেরে ভেবে তৈয়ব দ্রুত বৈঠা বেয়ে হাসানের সাহায্যে ওই নৌকার পাশে চলে যান। নৌকার ভেতরে উঁকি দিয়ে চমকে যান তৈয়ব। নৌকায় কোনো মাছই নেই। তার চেয়ে ভয়ঙ্কর হল নৌকার পাটাতনে পড়ে আছে একগাদা লাশ, পুরনো লাশ, পচে গলে আছে। ছাউনির ভিতর একটা মরচে পড়া হারিকেন আগুন জ্বলছে। তৈয়ব আলীর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায়। চাচাকে চিৎকার করে দেখে বৈঠা ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে হাসান। দেখে তার চাচা মাথা ঘুরে পড়ে যাচ্ছে দৌড়ে গিয়ে কোনো মতে চাচার পাটাত পতন ঠেকায় সে। সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা তো দূরের কথা, আশেপাশে ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অথচ সে নিজে ওই যাত্রী নৌকায় ঠেকিয়ে রেখেছিল। নৌকায় ধাক্কা খাবার আওয়াজ পর্যন্ত শুনেছিল। ঠিক খানিক বাদেই প্রচন্ড বাতাসে তার নৌকা হাবুডুবু খেতে থাকে। হাসান দক্ষ ছেলে, ছোটবেলা থেকে নৌকা বিয়ে ওস্তাদ। কোনো মতে চাচাকে পাটাতনে শুইয়ে নিয়ে নৌকা টেনে ঘাটে লাগায়। তৈয়ব আলী টানা এক সপ্তাহ কথা বলতে পারেনি এরপরে, এমনকি রাতে মাছ ধরাই ছেড়ে দিয়েছে। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু তৈয়ব আলীর তা সেটা হল না। আরো অনেক জেলের সাথে হুবহু এইরকম ঘটনা ঘটেছে। পদ্মার চরে মাঝে মাঝে জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়, প্রায় নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। তো এই ছিল ঘটনা, এবং আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। আপনাদের তখন মেসেজ বা কমেন্ট যা আছে সেগুলো পড়ব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম অ্যান্ড ডু ফুর্তি।
Online games are super king ghare boshei hocche shopping life ekhon super speed e nei tension ar
ek number network gramin phone e 7 diner meyade 4gb internet matro 179 takay recharge othoba dial korun *121*3084# bisaito graminphone.com
dost akashe ki khujish
স্পেস খুঁজি রে মামা।
স্পেস? আকাশে?
ইয়েস, ভাবতেছি ওর বাসার ছাদের উপরে আকাশটা নিয়ে নিব।
কি বলিস, আকাশ নিয়ে কি হবে?
মাইয়া রে, পাত্তা তো দিল না অপরাধীটা, এবার ওর আমাকে আকাশেই খুঁজতে হবে। আমি স্টার হতে চলেছি।
কিন্তু কেমনে?
Radio 40 Young Star of the Month Season 3. To submit your recorded songs, log on to www.artistudio.fm, that is 40studio.fm, or send it to Radio 40 Young Star at gmail.com. Do 40.
সময় করে কল দিও প্লিজ।
দেখি এত লম্বা পথ, কাজের চাপও অনেক।
তাই বলে পাঁচটা মিনিট বের করা যাবে না?
যায় তো, কিন্তু মোবাইলের চার্জটাও যে শেষ হয়ে যায়।
এসব বাহানা এখন আর চলবে না, কল দিতেই হবে।
ট্রেন ছেড়ে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করব।
প্রিয় মানুষগুলোর কাছে থাকার এমন আবদারগুলো এবার আর চার্জের কারণে আটকে থাকবে না। গ্রামীণ ফোন এবং মাইক্রোম্যাক্স নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে 5000 mAh ব্যাটারির 4G এনেবল মাইক্রোম্যাক্স B5 প্রো স্মার্টফোন। এবার এক নম্বর নেটওয়ার্কে ছুটে চলুন ফুল চার্জে। বিস্তারিত গ্রামীণফোন.com।
ইউটিউবে আনলিমিটেড গান, লাইভ চ্যাটে চলছে ফান, অনলাইন গেমস এর সুপার কিং, ঘরে বসেই হচ্ছে শপিং। লাইফ এখন সুপার স্পিডে, নেই টেনশন আর।
এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণ ফোনে সাত দিনের মেয়াদে 4GB ইন্টারনেট মাত্র 179 টাকায়। রিচার্জ অথবা ডায়াল করুন *121*3084# বিস্তারিত গ্রামীণ ফোন ডট কম।
Face it, রেডিও মানে ফুর্তি, রেডিও ফুর্তি।
Bhoot FM, the night comes alive with Gramin Phone.
Yes, the night comes alive with Gramin Phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তির FM, আমি রাস্তা লাচির সাথে, এবং চলছে ভূত FM। আর সেই সাথে আমি সিলেটের আছি সাদিকুর রহমান, লিখছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমরা সবসময় বলি যারা ভূত FM শোনেন তারা এই পেজটি এবং রেডিও ফুর্তি যে পেজটি সেই পেজটি অবশ্যই ভিজিট করবেন, এবং আপনারা আমাদের কথা মতো দেখছি অনেকে এসে জয়েন করছেন এবং অনেকে কমেন্ট লিখছেন, এবং আমি কিছু কমেন্ট পড়তেও চাই। রিফাত ইসলাম আমাদের সঙ্গে আছেন মাগুরা থেকে, মোশারফ হোসেন লিখেছেন যে তিনি আমাদের সাথে আছেন। আমাদের সঙ্গে আছেন জন্নবি খান টিনা বরিশাল থেকে আছেন তিনি, আমাদের সাথে আছেন শাওন গুজরাল ডুয়েট থেকে আছেন তিনি, আমাদের সঙ্গে আছেন শাকিল ইসলাম শিমুল, এবং আমাদের সঙ্গে আছেন আকিব জরিফ, আছেন আমাদের সঙ্গে আরো অনেকেই, যেমন অ্যাড্রেস মিসি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এস আর শুভ, এছাড়াও আছেন আমাদের সঙ্গে মুস্তাফিজুর রানা রাজশাহী থেকে শুনছেন তিনি, আলমগীর হোসেন আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আবদুল্লাহ মেহেদি নাটোর থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইব্রাহিম খলিলুল্লাহ সিয়াম বরিশাল থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন এমডি শাহরিয়ার তন্ময়, এছাড়া আমাদের সঙ্গে আছেন সাদ বিন মেয়াজ সৈকত, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইয়েদ আদনান রিফাত আমাদের সঙ্গে আছেন, জি আমাদের সঙ্গে আছেন, এছাড়াও এমডি রাজ্জাক, এছাড়াও মেহেদি হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মারুফ শরীফ সহ আরো অনেকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের যে রেডিও ফুর্তির পেজ রয়েছে সেই পেজে অনেকে আছেন আমাদের সঙ্গে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন ওমর ফারুক আবির, আল হাসান নাহিদ গাইবান থেকে আমাদের সঙ্গে আছেন, বিন ইয়ামিন আমাদের সঙ্গে আছেন, সাব্বির আহমেদ স্বাধীন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাউন আল হাসান, আচ্ছা পড়েছি, আমাদের সঙ্গে আছেন আহিয়ান রায়হান রিজভি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জাকির হোসেন সজীব, সোহান খান, আর জে আলিফ আল জুয়েল আলম, আমাদের সঙ্গে আছেন আরিফুল ইসলাম বাইজিদ, আমাদের সঙ্গে আছেন জাভেদ নাফিজ সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কমেন্ট করলেন, আমাদের পোস্টগুলোতে লাইক দিলেন, শেয়ার করলেন, এবং জানিয়ে দিলেন যে কেমন লাগছে আজকের আমাদের এই ভূত FM। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ সাথে থাকার জন্য। এবং আমি চাই যে আজ এই সপ্তাহে তো আপনারা নেক্সট উইক যেটা সেই উইকে দুইটা এপিসোড পাচ্ছেন, একটি হচ্ছে বুধবার উইচ গোয়িং টু বি ভেরি স্পেশাল বিকজ সেদিন স্পেশাল গেস্ট থাকবেন এবং স্পেশাল ঘটনা থাকবে, এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এবং সেদিন আপনাদের সবার উপস্থিতি কামনা করছি বরানী 11 নম্বর রোডে বার্গার কিংয়ে, যেখান থেকে আমরা রাত 11টা থেকে লাইভ যাব এবং সেখানে আপনারা সবাই আশা করছি চলে আসবেন যদি দেখা করতে চান তাহলে। আর সেই সাথে আমাদের সাথে যা ঘটনা শেয়ার করতে চান এবং পরবর্তী শুক্রবারেও যারা অংশ নিতে চান বা আমাদের হ্যালোউইন স্পেশালে যারা অংশ নিতে চান তারা ঘটনা পাঠান। আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radio240.fm which is bhutfm@radio240.fm। তার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ পাঠিয়ে দিন আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা এবং আমাকে অবশ্যই সেই ঘটনার সাথে আপনার নাম এবং ফোন নাম্বার পাঠাতে পারবেন, নাম ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, যাতে আপনাকে পরবর্তীতে কন্ট্যাক্ট করে ডাকতে পারি এবং যে ফোন নাম্বারটি দিবেন সেই ফোন নাম্বারটি অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। রাইট, তো আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী বুধবারে, প্রতিবার বলি আগামী শুক্রবার, এবার বলছি আগামী বুধবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।